exclusively on FusionBD.com.
Children ABC Radio 89.2 FM. Shuru hoye geche kuasha. Brought to you by Igloo Ice Cream. A world of great taste. আসলে রয়েছে কুয়াশা এক্সপ্রাইজ এর সত্য ঘটনা। আজকে কুয়াশা এক্সপ্রাইজ আমরা যে সত্য ঘটনাটি শুনব তার নাম হচ্ছে শালিমাদার কেস। আসুন তাহলে শুনে কুয়াশা এক্সপ্রাইজ এ শালিমাদার কেস। আজ শালিনী আছি আপনার সঙ্গে। আজ হচ্ছে কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। সেখানকার এক পথচারী লাশটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে ফোন দেয়। পুলিশের একটা টিম ঘটনাস্থলে এসে দেখে ডেড বডির চারপাশে রক্তের ছড়াছড়ি। তারা বুঝে যায় যে মার্ডার কেস সলভ করতে তাদের একমাত্র ভরসা ফরেন্সিক ডিপার্টমেন্ট। কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসার ডন বোলেস আর অফিসার কেরিয়ার মে চলে আসে ক্রাইম সিনে। দীর্ঘ বছরের অভিজ্ঞতা থাকার পরও তারা এই ঘটনাস্থলে এসে চমকে যায়। এতটা নির্মম হত্যাকাণ্ড যেন তারা আর কখনো দেখেনি, তাও আবার খোলা আকাশের নিচে। কেরিয়ার মেকে দায়িত্ব দেওয়া হয় ক্রাইম সিন থেকে সমস্ত ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করার জন্য। লাশ দেখে বোঝাই যাচ্ছিল যে খুন করার আগে নির্মম ভাবে ধর্ষণের শিকার হতে হয়েছিল এই মধ্যবয়সী নারীকে। পরনে নীল রঙের শার্টটা তার মাথার উপর ওঠানো ছিল আর তার হ্যান্ড ব্যাগের বেল্টটা তার গলার সাথে প্যাঁচানো। অফিসার ডন বোলেস ক্রাইম সিনের সব কিছু ছবি তুলতে থাকে। লাশটি দেখে তার ধারণা করে যে খুনি খুব বাজে ধরনের একজন সাইকোপ্যাথ, যদি সে একজন মানসিক রোগী। এছাড়া এত ভয়ানক আর নির্মম ভাবে কাউকে খুন করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। লাশ অর্থাৎ সেই মধ্যবয়সী নারীর মাথায় এমনভাবে আঘাত করা হয়েছে যেন তার চেহারা একটু চিনতে না পারে। কিন্তু তার মাথায় আঘাত করার বর্ণনাটা আরো ভয়ানক। একটা 25 কিলোগ্রাম কংক্রিটের টুকরো দিয়ে তার মাথায় আর মুখে আঘাত করে মুখটা থেঁতলে দেওয়া হয়েছে। তাকে এতটা হিংস্রভাবে অ্যাটাক করা হয়েছিল যে তার রক্ত আশেপাশের 6 মিটার দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যেখানে লাশ খুঁজে পাওয়া যায় তার কিছুটা দূরে দুটো জুতো খুঁজে পাওয়া যায়, একটা কালো রঙের ব্যালেরিনার শু আর একটা সাদা রঙের ক্যানভাস স্লিপ। দুটো জুতো দুই রকম হলেও জুতোর সাইজ একই। যখন অফিসার কেরিয়ার মিট ক্রাইম সিন থেকে সব প্রমাণ একত্রিত করছিল তখন তার পার্টনার অফিসার ডন বোলেস খুনের ঘটনার একটা সম্ভাব্য বর্ণনা তৈরি করছিল। ভিকটিমের হ্যান্ডব্যাগের সব জিনিসপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়েছিল। হতে পারে সে কোনো ছিনতাইকারীর দলের মুখে পড়েছিল। লাশ যেখান থেকে খুঁজে পাওয়া যায় তার আশেপাশে অনেক মানুষের জুতোর ছাপ, হয়তো হামলাকারী একজন না অনেকজন ছিল। ক্রাইম সিন থেকে প্রায় 60 মিটার দূরে একটা খোলা কার পার্কিং এরিয়া আছে। অফিসার ডন বোলেস আর অফিসার কেরিয়ার মিট হাঁটতে হাঁটতে সেখানে চলে যায় কোনো প্রমাণ খুঁজে পাওয়ার আশা নিয়ে। কারণ হয়তো সেই খুনি কিংবা ছিনতাইকারীর দল তাদের গাড়িতে সেই পার্কিং এরিয়াতে রেখে এসেছিল আর খুন করার পর চলে যাওয়ার সময় হয়তো ভুল করে হলেও আশেপাশে কিছু ফেলে গেছে। কার পার্কিং এরিয়াতে কিছু দূর যেতেই তারা একটা শপিং লিস্ট আর 5 ডলার নিচে পড়ে থাকতে দেখে। এটা দেখে তাদের মনে একটু সন্দেহ জাগে, কারণ একটা স্কুলের পেছনে এরকম একটা খোলা পার্কিং এরিয়াতে শপিং লিস্ট পড়ে থাকার কথা না। মার্ডার কেসের সাথে সম্পর্কিত হোক বা না হোক তারা সেই শপিং লিস্ট আর 5 ডলারটা এভিডেন্স হিসেবে সংগ্রহ করে রাখে। কিছুক্ষণ পরেই তারা আবার ফিরে যায় ক্রাইম সিনে। সেখান থেকে কিছুক্ষণ আরো খোঁজাখুঁজির পর তারা ভিকটিমের একটা আইডি কার্ড খুঁজে পায়। সেখান থেকে জানা যায় ভিকটিমের নাম ও পরিচয়। লাশটি 42 বছর বয়সী গৃহিণী শার্লি অ্যান্ড্রোনোভিচের। যেখান থেকে লাশ পাওয়া যায় তার কিছুদূর পাশেই তার বাড়ি। প্রতিবেশীদের মতে সে অন্য সব সাধারণ গৃহিণীদের মতোই ছিল। শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনিকে খুঁজে বের করতে তৈরি করা হলো একটা হোমিসাইড টিম, যে টিমে ছিল সব অভিজ্ঞ ডিটেকটিভরা। ডিটেকটিভ সার্জেন্ট বব মার্শাল ছিল এই হোমিসাইড টিমের প্রধান আর ডিটেকটিভ রন অলিভার ছিল তার পার্টনার। হত্যাকাণ্ডের প্রথম 48 ঘন্টাকে খুবই গুরুত্বপূর্ণ আর ক্রুশিয়াল টাইম বলে ধরা হয়, কারণ এই সময়ের মধ্যেই নির্ধারণ করা হয় একটা মার্ডার কেস সলভ করা কতটা কঠিন কিংবা সহজ। সাধারণত এই 48 ঘন্টার মধ্যে যত এভিডেন্স বা প্রমাণ খুঁজে পাওয়া যায় তার বেশিরভাগই কেস সলভ করাটাকে অনেক সহজ করে দেয়। কিন্তু এর মনে সেরকম কিছু না পেলে সবকিছু রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। হোমিসাইড টিম শার্লি অ্যান্ড্রোনোভিচের পরিচিত বা তার আশেপাশে যারা থাকে তাদের বাসায় গিয়ে ইন্টারভিউ নিতে লাগলো। ক্যানাডাতে এ পর্যন্ত যত খুন হয়েছে তাদের মধ্যে 85% খুনই ভিকটিমের খুব কাছের কিংবা পরিচিত কেউ। হোমিসাইড টিমকে এমন সবাইকে জিজ্ঞাসাবাদ করা লাগে যারা শার্লি অ্যান্ড্রোনোভিচকে চিনত। জিজ্ঞাসাবাদের শুরুটা হয় শার্লি অ্যান্ড্রোনোভিচের পরিবারকে দিয়ে। পুলিশ তাদের বাড়ির কলিং বেল বাজাতেই শার্লির মেয়ে এসে দরজা খুলে দেয়। পুলিশ তার বাবাকে ডেকে দিতে বলে। মেয়েটির বাবা অর্থাৎ শার্লির হাজবেন্ড এসে সবার প্রথমেই পুলিশকে বলে যে সে কিছুক্ষণ পরেই পুলিশ স্টেশনের দিকে রওনা দিচ্ছিল, কারণ তার স্ত্রী কাল রাতে বাড়ি ফেরেনি। সে পুলিশদেরকে বাসের ভেতরে বসার অনুরোধ জানায়। এড অ্যান্ড্রোনোভিচ আর শার্লি অ্যান্ড্রোনোভিচ প্রায় 19 বছর ধরে একসাথে সংসার করছে। তাদের 3টা মেয়ে। এড পুলিশকে জানায় সে আর তার স্ত্রী আগের দিন রাতে ড্রিঙ্ক করতে গ্র্যান্ড হোটেল বারে গিয়েছিল। তখন সময় 8:00। সাধারণত এড তার অফিস থেকে বাড়ি ফিরে স্ত্রীর সাথে কিছুক্ষণ গল্প করে আর সময় কাটানোর জন্য প্রায় এখানে ড্রিঙ্ক করতে আসে। গ্র্যান্ড হোটেল বার তাদের বাড়ির কাছেই, এছাড়াও একটা ছোটখাটো ক্লাবের মতো। শার্লি ক্লাবে গিয়ে নাচতে খুব পছন্দ করত, কিন্তু এর ড্যান্সিং এ অভ্যস্ত ছিল না। তাই শার্লি যখন নাচত তখন সে ড্রিঙ্ক করত। অন্যদের সাথে শার্লি নাচতেও তার কোনো আপত্তি ছিল না। সেদিন রাতে বিপরীত কিছু হয়নি, তবে এড একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। সে শার্লিকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু শার্লি তাকে বলে যে সে আরো পরে যাবে। শার্লিও তখন কিছুটা মাতাল প্রায়। যে ছেলেটির সাথে সে ড্যান্সিং এ মেতেছিল এড তাকে চিনত না। বারবার বাসায় ফিরে যাওয়ার কথা বললেও শার্লি যখন মানা করে দেয় তখন এড তার উপর অনেক রেগে যায়, কিন্তু কিছু না বলে নিজেই একা বাড়ি ফিরে আসে। পুলিশ ধারণা করতে থাকে গ্র্যান্ড হোটেল বারে গেলে তারা শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের কোনো লিড বা ক্লু খুঁজে পাবে। হয়তো সেখানকার কেউ বলতে পারবে সেদিন রাতে তার সাথে আসলে কি ছিল। হতে পারে যার সাথে সে নাচ আর গল্প নিয়ে মগ্ন ছিল সেই আসল খুনি, হয়তো সেই শার্লি অ্যান্ড্রোনোভিচের মাতাল অবস্থার সুযোগ নিয়ে সেই স্কুলের পেছনের নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। কারণ এছাড়া আর কোনো সম্ভাব্য কারণ নেই শার্লি অ্যান্ড্রোনোভিচের স্কুলের পেছনে যাওয়া। গ্র্যান্ড হোটেল থেকে তাদের বাড়ি ফেরার পথে কোনো স্কুল নেই। পুলিশ গ্র্যান্ড হোটেলে যায় জিজ্ঞাসাবাদ করতে, কিন্তু সেখান থেকে তেমন কিছুই জানতে পারে না। এদিকে শার্লির মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল সেন্ট বনিফেস হসপিটালে ময়না তদন্ত করবার জন্য। সেই ময়না তদন্তের রিপোর্টে বের হয়ে আসে এক ভয়ানক তথ্য। শার্লি অ্যান্ড্রোনোভিচের অটোপসি করেছিল চিফ মেডিকেল এক্সামিনার ডক্টর পিটার মার্কাস ডিন। পুলিশ যেটা সন্দেহ করেছিল ঠিক সেটাই, শার্লিকে খুন করার আগে খুব নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছিল। কিন্তু খুনি এখানে থেমে যায়নি। ডক্টর পিটার মার্কাস শার্লির মৃতদেহে অনেক ক্ষতের চিহ্ন দেখতে পায়। তার মধ্যে বেশিরভাগই ছিল কামড়ের দাগ, কোনো হিংস্র পশুর কামড় না, বরং একটা সাধারণ মানুষের কামড়ের দাগ। তার আবার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায়। একটা পশুর কামড়ের চেয়ে সেটা কোনো অংশেই কম হিংস্র ছিল না। ডক্টর পিটার মার্কাস শার্লির মৃতদেহ থেকে পাওয়া কামড়ের ক্ষত থেকে স্যালাইভা স্যাম্পল নিয়ে সেটা টেস্ট করার জন্য পাঠিয়ে দেয় রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড হসপিটাল ল্যাবরেটরিতে। স্যালাইভা স্যাম্পল থেকে খুনের ডিএনএ পাওয়ার ক্ষীণ একটা সুযোগ থাকে। শার্লি অ্যান্ড্রোনোভিচের গলায় তার হ্যান্ডব্যাগের বেল্ট পেঁচিয়ে রাখার দাগটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ফরেন্সিক ডিপার্টমেন্টের জন্য এটা নিশ্চিত করা খুব কঠিন হয়ে পড়েছিল যে শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃত্যু কি আসলে তার হ্যান্ডব্যাগের বেল্ট গলায় চেপে ধরে শ্বাসরোধ করার কারণে হয়েছে, নাকি সেই 25 কিলোগ্রাম কংক্রিটের টুকরো দিয়ে মাথায় আর মুখে আঘাত করার কারণে হয়েছে। যেখানে শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃতদেহ পাওয়া গিয়েছিল তার পাশ থেকেই একটা কংক্রিটের টুকরো পাওয়া যায়। সেটা থাকা শার্লির মাথার চুল আর রক্ত প্রমাণ করে দেয় যে এটা দিয়েই তাকে আঘাত করা হয়েছিল। পুলিশ সেই কংক্রিটের টুকরোটা ফরেন্সিক ল্যাবের জিওলজিস্ট রিচার্ড মুনের কাছে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। সেখান থেকে পাওয়া যেতে পারে খুনির হাতের ছাপ কিংবা অন্য কোনো প্রমাণ। একটা পাথর কিংবা কংক্রিট থেকে হাতের আঙুলের ছাপ নেওয়া সহজ বিষয় না, কিন্তু যখন একটা পানির গ্লাস হাতে নেয় সেখানে খুব সূক্ষ্ম আঙুলের ছাপ বসে যায়, কারণ গ্লাস হচ্ছে স্বচ্ছ। কিন্তু একটা পাথরে অনেক রকম পদার্থ থাকে যার ফলে হাতের ছাপ সূক্ষ্মভাবে সেখানে বসে না, আর পাথর মসৃণও থাকে না। আর 1990 সালে ফরেন্সিক ডিপার্টমেন্ট খুব বেশি আধুনিক ছিল না। কংক্রিটের টুকরো থেকে হাতের ছাপ পাওয়া গেলেও সেটা কিভাবে টেস্টের জন্য আলাদা করতে হয় তা কারো জানা ছিল না। কংক্রিট অনেক এজি বা এবড়ো থেবড়ো, তাই এমন কিছু ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে ছিল না যা দিয়ে আঙুলের ছাপ কোন রকম সমস্যা ছাড়াই সেখান থেকে আলাদা করে কেমিক্যালের সাথে মিশিয়ে পরীক্ষা করা যাবে। একই সময় হোমিসাইড টিম বের করতে থাকে শার্লি অ্যান্ড্রোনোভিচের খুন কিভাবে আর তার আগে কি কি ঘটেছিল। গ্র্যান্ড হোটেল বারে তারা আবার যায় জিজ্ঞাসাবাদ করতে। এবার সেখানের এক কর্মচারীকে শার্লির ছবি দেখালে সে জানায় শার্লিকে সে একজনের সাথে ড্যান্স করতে দেখেছিল, তার নাম র্যান্ডি সোয়াল। সেদিন র্যান্ডি একা ছিল না, সাথে ছিল তার বন্ধু ব্রন শাথার আর রিক সেন্ট জার্মেন। এদের সবাইকে খুঁজে বের করে পুলিশ স্টেশনে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমে তার র্যান্ডি সোয়ালকে খুঁজে পায় না, তাই বাকি দুজনের সাথে জিজ্ঞাসাবাদ চালিয়ে দিতে হয়। পুলিশ তাদের সেই রাতের কথা হুবহু বর্ণনা করতে পারে। তারা জানায় যে তিন বন্ধু মিলে গ্র্যান্ড হোটেল বাড়ি গিয়েছিল ড্রিঙ্ক করতে। এটা তাদের প্রতিদিনের মতো একটা অংশ। সেখানে ড্যান্স ফ্লোরে র্যান্ডির সাথে দেখা হয় শার্লি অ্যান্ড্রোনোভিচের। ড্যান্সিংয়ের মধ্যেই তারা দুজন খুব ঘনিষ্ঠ হয়ে যেতে শুরু করে। তারা র্যান্ডিকে দেখে সতর্ক করে দেয় কারণ শার্লি নার্ভাস, তবুও তাদের কথা শোনে না। র্যান্ডি শার্লিকে তার সাথে রাতে তার বাসায় যেতে বলেছিল, কিন্তু শার্লি তাকে মানা করে দেয়। এরপর সে একা তার বাসায় ফিরে যায়। ব্রন শাথার আর রিক সেন্ট জার্মেন দুজনেই বলে তারাও নাকি একা একা বাসায় ফিরেছিল সেই রাতে। প্রথমে র্যান্ডি, তারপর ব্রন, আর তারপর সব শেষে রিক। কিন্তু তাদের মধ্যে কেউই শার্লি অ্যান্ড্রোনোভিচকে বার থেকে বের হতে দেখেনি। শার্লি অ্যান্ড্রোনোভিচ খুনের দুই দিন পার হয়ে যায়। পুলিশ খুনের কোনো পরিচয় বা তাকে খুঁজে বের করার মতো কোনো প্রমাণ এখনো পায়নি। শার্লি অ্যান্ড্রোনোভিচের স্বামী এড অ্যান্ড্রোনোভিচকে এই কেসে সাহায্য করতে বলে পুলিশ। এমনও হতে পারে খুনি আসলে শার্লির কাছে গিয়েছিল ছিনতাই কিংবা ডাকাতির উদ্দেশ্যে, কারণ শার্লির হাতে কোনো ওয়েডিং রিং ছিল না, তার মানি ব্যাগেও কোনো ক্রেডিট কার্ড ছিল না। তাই পুলিশ এবার এডকে জিজ্ঞাসা করে শার্লির সাথে ক্রেডিট কার্ড আর ওয়েডিং রিং ছিল কিনা। এর জানায় যে সেদিন রাতে শার্লির হাতে রিং না পরে বের হয়ে গিয়েছিল আর তার কাছে কোনো ক্রেডিট কার্ড থাকত না। এবার পুলিশ স্কুলের পেছনে পার্কিং এরিয়া থেকে পাওয়া একটা শপিং লিস্ট এদকে দেখায়। সেই শপিং লিস্টে বিড়ালের খাবার আর লিটার বক্সের নাম লেখা ছিল। এর জানায় তাদের বাসায় কোনো পোষা বেড়াল নেই, সুতরাং এই শপিং লিস্টটা শার্লির না। ডিটেকটিভ রন অলিভার এদের সাথে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করে। ঠিক যখন এর রুম থেকে চলে যাবে তখনই ডিটেকটিভ সার্জেন্ট বব মার্শাল তাকে একটা প্রশ্ন করে যা পুরো মার্ডার কেসের ধারণাতেই পাল্টে দেয়। সার্জেন্ট বব মার্শালকে সরাসরি জিজ্ঞেস করে তার স্ত্রী শার্লিকে খুন করার পেছনে কার হাত থাকতে পারে। তখন এড বলে হয়তো আমি। এরকম উত্তর শুনে ডিটেকটিভ রন অলিভার আর ডিটেকটিভ সার্জেন্ট বব মার্শাল দুজনে চমকে ওঠে। এড আবার বলে আমার ঠিক মনে নেই, আমি সেদিন রাতে অনেক ড্রাং ছিলাম, আমার পরিষ্কার কিচ্ছু মনে নেই, শুধু মনে আছে আমি ওর উপর অনেক রেগে ছিলাম। রন অলিভার তাকে জিজ্ঞেস করে ঠিক কি কারণে তার এরকম মনে হচ্ছে যে সে তার স্ত্রীকে খুন করেছিল। এদের উত্তরে বলে সেদিন রাতে শার্লি অনেক রাত করে বাড়ি ফিরেছিল, তখন এর তার সামনের রুমে বসে তার জন্য অপেক্ষা করছিল। শার্লি বাসায় ঢোকার সাথে সাথে এত রাতে বাড়ি ফেরার কারণে তাদের ঝগড়া শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শার্লি তার গালে চর বসিয়ে দেয়, এতে সে আরো রেগে যায়। রেগে গিয়ে সেও শার্লির গায়ে হাত তোলে। এরপর শার্লি অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ ডাকাডাকির পরও তার জ্ঞান ফেরে না। এতে এড ভয় পেয়ে যায়, শার্লিকে তুলে নিয়ে গাড়িতে ওঠায়। এড ভেবেছিল সে মারা গেছে। তারপর সোজা চলে যায় গ্র্যান্ড পার্ক হাই স্কুলের পেছনে, সেখানে গিয়ে তাকে মাঠে ফেলে দেয় এবং আবার তাকে আঘাত করতে থাকে। এরপর আর তার কিছু মনে নেই। ডিটেকটিভ তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে সে কি তার স্ত্রী শার্লিকে খুন করা নিয়ে নিশ্চিত কিনা, কারণ সে যদি স্বীকারোক্তি দেয় তবে তার ফাঁসি হতে পারে আর তারা চায় না সে না করা কোনো অপরাধের জন্য শাস্তি পায়। এড বলে সে পুরোপুরি নিশ্চিত, কিন্তু কোনো একটা জায়গায় পুলিশ আর ফরেন্সিক ডিপার্টমেন্টের কেমন যেন একটা খটকা লাগছিল। তারা এডকে তাদের নজরদারিতে রাখে কিন্তু তার উপর কোনো ক্রিমিনাল চার্জ করে না। পুলিশের কাছে শুধু এদের স্বীকারোক্তি যথেষ্ট ছিল না, তাদের দরকার সলিড এভিডেন্স, কারণ কোনো কারণে এর মিথ্যা স্বীকারোক্তি দিয়ে থাকলে আসল খুনি পুলিশের ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, আর সেজন্য হয়তো এরকম নির্মমতার শিকার হতে হবে আরো অনেককেই। তাই পুলিশ কোনো রিস্ক নিতে চায় না। পুলিশ শার্লির বড় মেয়েকে জিজ্ঞাসাবাদ করে। সে জানায় মায়ের মৃত্যুর পরের দিন তার বাবা তাকে এক দাগ ময়লা কাপড় দেয় ধুয়ে দেওয়ার জন্য। কাপড়ে কিছু গাঢ় দাগ ছিল, কিছুটা রক্তের দাগের মতো। এসব দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু এই বিষয়ে কাউকে সে কিছু বলে না। সে আরো জানা যে তার বাবা মায়ের সম্পর্ক বেশ কিছুদিন ধরে ভালো ছিল না, তাই তারা ঝগড়া করে আর রাতে একসাথে ঘুমায় না। তার মা ড্রয়িং রুমে সোফায় ঘুমায় আর তার বাবা শোবার ঘরে। কিন্তু তার মনে হয় না যে তার বাবা এরকম একটা কিছু করেছে, কারণ সবসময় তার মা তার বাবাকে চড় দিত আর হাতের কাছে যা পেত ছুড়ে মারত। তবুও তার বাবা কখনো তার মায়ের গায়ে হাত তোলেনি। পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে এজ আর শৈলীর জুতার শেলফে শৈলীর মৃতদেহের পা থেকে পাওয়া সাদা রঙের ক্যানভাস স্লিপনের সাথে মিলে যায়। কিন্তু ফরেন্সিক ল্যাব সে জুতো নিয়ে যাবার পর দেখা যায় যে শার্লি অ্যান্ড্রোনোভিচের শরীরে যে সমস্ত জুতোর দাগ আছে তার সাথে জুতোর কোনো মিল নেই। যদি এর তার কথা মতো খুনি হয়ে থাকে তবে শার্লির শরীরে এটা কার জুতোর দাগ? ফরেন্সিক ডিপার্টমেন্ট এজের ব্লাড আর স্যালাইভা স্যাম্পল সংগ্রহ করে। শার্লির শরীরে কামড়ের দাগ থেকে যে স্যালাইভা পাওয়া গিয়েছিল সেটার সাথে এজের কোনো সম্পর্ক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য পুলিশ এদের গাড়ি বাজেয়াপ্ত করে গাড়ির ভেতরে তল্লাশি চালায়। যদি তার কথা মতো আসলে শৈলী অ্যান্ড্রোনোভিচকে তার গাড়িতে করে গ্র্যান্ড পার্ক হাই স্কুলের পেছনে নিয়ে আসে তবে তার গাড়িতে কোনো না কোনো প্রমাণ অবশ্যই পাওয়া যায়। গাড়ির ভেতরে কিচ্ছু পাওয়া না গেলেও গাড়ির পেছন থেকে কিছু জিনিস পাওয়া যায় যা পুলিশকে আবারও দ্বিধায় ফেলে দেয়। সেগুলো হচ্ছে একটা ওয়াইপার আর অনেক ছোট ছোট ইটের টুকরো। এর কনস্ট্রাকশনের কাজ করে, তাই তার গাড়িতে সব থাকা স্বাভাবিক। পুলিশ এসব কিছু ফরেন্সিক জিওলজিস্ট রিচার্ডের কাছে পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য। রিচার্ড তার পরীক্ষাকে আরেকটু সহজ করার জন্য সে ক্রাইম সিনে যায়। সেখানে গিয়ে সে পাশের কার পার্কিং এরিয়াটা দেখতে পায়। সেখানে সে দেখে একটা রাস্তা ব্লক করার জন্য বেশ কিছু ভাঙা কংক্রিটের টুকরো এক লাইনে রেখে দেয়া। হয়তো শৈলীকে মাথায় আঘাত করার সে পাথর এদের গাড়ি থেকে আসেনি, হয়তো এর ছুদিন রাতে এখানে ছিলই না। শৈলীকে যে ইট দিয়ে মারা হয় সেটা হয়তো এখান থেকেই নেওয়া হয়েছিল। এছাড়া রিচার্ডের ক্রাইম সিন থেকে পাওয়া ইটের টুকরোর থেকে আঙুলের ছাপ আলাদা করার পদ্ধতি খোঁজা হচ্ছে। এটা তার জন্য খুব সহজ না, দিনের পর দিন সময় দিতে হচ্ছে এর পেছনে। অফিসার কেরি আর্মিট সে শপিং মল লিস্ট থেকে দুজনের হাতের আঙুলের ছাপ খুঁজে পায়। পুলিশ কোনো প্রমাণই হাতছাড়া করতে চাচ্ছিল না। সেই দুইটা আঙুলের ছাপের কোনোটা এড আর শার্লির আঙুলের ছাপের সাথে মেলে না। হতে পারে এটা খুনির হাতের ছাপ। এদিকে একটা কাগজে এদের কামড়ের স্যাম্পল নেওয়া হয় শার্লির শরীরের কামড়ের দাগের সাথে মিলিয়ে দেখার জন্য। ব্যুরো অফ লিগাল ডেন্টিস্ট্রির ডিরেক্টর ডক্টর ডেভিডকে পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়। ডক্টর ডেভিড এদের কামড়ের দাগের একটা ট্রান্সপারেন্ট পেপারে মার্ক করে, তারপর সেটা শার্লির শরীরের কামড়ের দাগের ছবির উপর বসিয়ে মিলিয়ে দেখতে থাকে। কিন্তু না, দুটো কামড়ের দাগ কিছুতেই মেলে না। তার মানে শার্লি অ্যান্ড্রোনোভিচের শরীরে সে কামড়ের দাগ সেটার জন্য এইডস দায়ী না। এমনকি এইডের সার্ভাইভাল টেস্টের রেজাল্টও চলে আসে, সেখানে দেখা যায় শার্লি অ্যান্ড্রোনোভিচের শরীরে যে কামড়ের দাগ রয়েছে তার সাথে এইডের ডিএনএ এর কোনো মিল নেই। তার মানে কিছুতেই এইডস শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনি হতে পারে না। প্রায় 56 দিন জেলে থাকার পর এডকে মুক্তি দেওয়া হয়। এড তার স্ত্রীকে খুন করেনি, হয়তো দীর্ঘদিন তাদের মধ্যে সম্পর্ক ভালো না থাকায় এদের মধ্যে একটা অনুশোচনা কাজ করছিল, আর সেই অনুশোচনা থেকেই তার মনে হয় যে সেই হয়তো খুন করেছিল। শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের 2 মাস পার হয়ে যায়, কিন্তু তার খুনি কে সেটা কোনো প্রমাণ না পাওয়া গেলেও পুলিশের কাছে খুব ছোট্ট একটা ক্লু আছে। সেটা হচ্ছে খুনি রক্তের গ্রুপ বি টাইপের। এবার পুলিশ আবার ফিরে যায় সেদিন রাতে গ্র্যান্ড হোটেল বারে থাকা সেই 3 যুবকের কাছে, র্যান্ডি স্লোয়ান, ব্রন সাথার আর রিক সেন্ট জার্মেইন। পুলিশ তাদের সবার ব্লাড আর স্যালাইভা স্যাম্পল গ্রহণ করে পরীক্ষা করার জন্য, কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে জিওলজিস্ট রিচার্ড অবশেষে কংক্রিট থেকে আঙুলের ছাপ নেওয়ার একটা পদ্ধতি বের করে ফেলে। 3 মাস পর রিচার্ড কংক্রিট থেকে আঙুলের ছাপ নিতে পারে, কিন্তু সেই আঙুলের ছাপ সময়ের সাথে পাথরের সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে সেটার কোনো কাজই আসেনি। শার্লি অ্যান্ড্রোনোভিচের মার্ডার কেস এখানেই আনসলভড রয়ে যায়। 1990 সালের 17ই আগস্ট আবার অবাক করা কাণ্ড ঘটে। 16 বছরের ব্রিজিট গ্রেনিয়ারের লাশ খুঁজে পাওয়া যায় শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। ব্রিজিট গ্রেনিয়ারকে হত্যা করা হয়েছিল জুন মাসে, অর্থাৎ শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃত্যুর 1 মাস পরে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে শার্লি অ্যান্ড্রোনোভিচ আর ব্রিজিট গ্রেনিয়ারের মৃতদেহ প্রায় একই রকম। এদের দুজনকে ধর্ষণ করা হয়েছিল, শরীরে অসংখ্য কামড়ের দাগ আর মাথায় অনেক ভারী পাথর দিয়ে আঘাত করা হয়েছে। ব্রিজিট গ্রেনিয়ারের খুনি হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তার নাম কাইল অ্যাঙ্গার। দুইটা মৃতদেহে একই রকম বৈশিষ্ট্য থাকার কারণে ডিটেকটিভ সার্জন বব মার্শাল কাইল অ্যাঙ্গারের সাথে শার্লি অ্যান্ড্রোনোভিচের কোন সম্পর্ক আছে কিনা সেটা খুঁজে বের করতে শুরু করে। এর জন্য তার বেশি কষ্ট করতে হয়নি, কারণ শার্লির অ্যাড্রেস বুকে আছে এই কাইল অ্যাঙ্গারের নাম। শার্লি অ্যান্ড্রোনোভিচের মার্ডার কেসে আবার ইনভেস্টিগেশন শুরু হলো। শার্লির মার্ডার কেস ফাইলে থাকা সব এভিডেন্স চেক করে দেখে, কিন্তু কোথাও কাইলের সাথে সম্পর্কিত কিছু খুঁজে পাওয়া যায় না। শার্লির অ্যাড্রেস বুকে যে কাইল অ্যাঙ্গারের নাম লেখা সেটা তার দুঃসম্পর্কে চাচা হয়। ব্রিজিট গ্রেনার আর তার মৃতদেহে অনেক মিল থাকলেও তাদের কেস সম্পূর্ণ আলাদা। আবারও শার্লি অ্যান্ড্রোনোভিচের মার্ডার কেস সলভ হওয়া থেকে পিছিয়ে পড়ল। এভাবে কেটে যায় 1 বছর। 1991 সালের 20 মে একটা ন্যাশনাল টিভি চ্যানেলে শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের সংবাদ প্রচার করা হয়, আর আকস্মিকভাবে খবর প্রচারের পরপরই পুলিশের কাছে একটি তথ্য চলে আসে যা বদলে দেয় সব কিছু। পুলিশ অ্যাল রাইডারের কাছ থেকে একটা ফোন পায়। 1990 সালের 20 মে রাতে সেও গ্র্যান্ড হোটেল বাড়ি গিয়েছিল, সাথে ছিল তার রুমমেট মার্ক জার্মন। রাইডারের বাসাটা এমন জায়গায় ছিল যেখান থেকে গ্র্যান্ড পার্ক হাই স্কুল পুরোটা দেখা যেত। সেদিন রাতে জার্মান তার আগে বার থেকে বের হয়ে যায়। সে তার বাসায় ফিরে এসে দেখে জার্মান তার রুমে বসে ভয় কাঁপছে। সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে একজন খুব ভয়ঙ্কর একটা কাজ করার চেষ্টা করছিল, সে আর কোনো উপায় না পেয়ে একটা কংক্রিটের টুকরো দিয়ে মাথায় আঘাত করে তাকে মেরে ফেলেছে। রাইডার কিছুতে তার কথা বিশ্বাস করে না, ভাবে অনেক বেশি ড্রিঙ্ক করে হয়তো উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু সেদিন রাতে জার্মান যে জামা পরেছিল সেটা তার পরদিন সকালেই পুড়িয়ে ফেলে। তখন রাইডারের কিছু মনে না হলেও 1 বছর পর টিভিতে শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনের খবর দেখার পর সে বুঝতে পারে আসলে সেদিন রাতে কি হয়েছিল। সে যখন পুলিশকে ফোন দেয় তখন জার্মান কারাগারে বন্দী, ডাকাতি করার অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে। জার্মান যেহেতু জেলে ছিল তাই তার আঙুলের ছাপ পুলিশ ফাইলে আছে। শার্লি অ্যান্ড্রোনোভিচের মৃতদেহের কিছু দূর পার্কিং এরিয়া থেকে পাওয়া সেই শপিং লিস্টের আঙুলের ছাপের সাথে জার্মানের আঙুলের ছাপ মিলে যায়। ডিটেকটিভ মার্শাল আর অলিভার এবার কারাগারে যায় জার্মানকে জিজ্ঞাসাবাদ করার জন্য। জার্মান সব স্বীকার করে নেয়। ডিটেকটিভ মার্শাল আর অলিভারকে জানায় সেদিন রাতে আসলে কি হয়েছিল। শার্লি অ্যান্ড্রোনোভিচ একা একা সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল, প্রচন্ড মাতাল অবস্থায় ছিল। জার্মান সেই মাঠে একা বসেছিল। শার্লি তাকে বলে সে তার জুতো খুঁজে পাচ্ছে না। এরপর তারা দুজন বসে গল্প করতে শুরু করে। তখনই তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়। কিন্তু এর কিছুক্ষণ পরে যখন শার্লির মাতাল ভাব কেটে যায় তখন সে জার্মানকে রেপিস্ট বলে চিল্লাতে শুরু করে আর বলতে থাকে সে পুলিশকে বলে দেবে। কোনো উপায় না পেয়ে জার্মান তার পাশে থাকা কংক্রিটের একটা টুকরো দিয়ে মাথায় আঘাত করে। শার্লি মারা গেছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য সে আরো কয়েকবার তাকে আঘাত করে। সে কিছুতেই একজন ধর্ষক হয়ে জেল খাটতে চায়নি। পুলিশ জার্মানের ব্লাড আর সালাইভা স্যাম্পল সংগ্রহ করে ফরেন্সিক ডিপার্টমেন্টে দেয় পরীক্ষা করার জন্য। টেস্টের রেজাল্ট পজিটিভ। এবার সব ফরেন্সিক প্রমাণ সহ নিশ্চিত যে মার্ক জার্মানি শার্লি অ্যান্ড্রোনোভিচের খুনি। হাইকোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। চলছে কুয়াশা ডট ইউ বা ইউটিউব স্ট্রিম, সাথে আছে শারমিন। আর শেষ হয়ে গেল আমাদের আজকের এক্সফাইলের সত্য ঘটনা যার নাম ছিল শার্লি মার্ডার কেস। আর এখন সময় হয়ে গেছে আজকে আমাদের কুয়াশার দ্বিতীয় গল্পে যাবার। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন মেঘনা রহমান এবং আজকের গল্পের নাম ভুতুরের জুতা। হ্যাঁ, একটু ভুতুরে ভাবছেন জুতা কি করে ভুতুরে হয়, আসুন না দেখি, শুনে দেখি, তাহলে বুঝতে পারবো জুতা কি করে ভুতুরে হলো। চলছে কুয়াশা ডট ইউ বা ইগলু আইসক্রিম, আর সঙ্গে আছে শারমিন। আর এখন শুনলেন ভুতুরে জুতার প্রথম পর্ব, তারপরে আবারও ফিরছি। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র স্থান কাল ধর্ম দল সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
আই আপু, একটা কাজ করে দিবি প্লিজ?
কি তোর হাতে ওটা কি রে?
জুতার প্যাকেট। দেখ না, নিউ মার্কেট থেকে জুতা জোড়া কিনে এনেছি গতকাল সন্ধ্যায়। সকালে দেখছি দুইটার রং দুই রকম।
কি কি জুতা কিনেছিস দেখি?
দেখাচ্ছি, কিন্তু তার আগে বল, তুই আমার জুতাটা চেঞ্জ করে দিবি তো?
তোর জুতা তুই চেঞ্জ করে নিয়ে আমাকে চেঞ্জ করে দেবে নাকি?
আজ আমার একটা ক্লাস টেস্ট আছে, দিতেই হবে। তারপর আবার পর পর চারটা ক্লাস, সবগুলো ইম্পর্টেন্ট। আবার দুদিন পরে গেলে যদি বদলে না দেয় তখন? আমার টাকাটাই জলে, নিজের জমানো টাকা দিয়ে কিনেছি। জুতাটা এত পছন্দ হয়ে গেল হুট করে কিনে ফেললাম। এই দেখ না, শুনুন না,
এই কি জুতা ছিরি, রুচি এত খারাপ, আমাকে ফ্রিতে দিলেও ভাই এই জুতা আমি নিতাম না। কি জঘন্য কালার!
রুচি খারাপ মানে? জুতার কালারটা তোর ভালো লাগছে না? তুই কি বুঝবি, লাল কমলা গোলাপি লিপস্টিকের কালার ছাড়া অন্য কোন রং বুঝিস? খুব দামি জুতা, 700 টাকা পেয়ে গেছি।
কত? 700? দাম কত চেয়েছিল?
800। আমি দামাদামি করে 100 টাকা কমিয়ে ফেলেছি।
ছাগল, নিউ মার্কেট থেকে তুই 800 টাকা জুতা 700 টাকা কিনেছিস? কোন দোকান থেকে? এটা তো কোনো ব্র্যান্ডের জুতাও না।
আরে একটা টাকলু মামা, হেভি হেভি যা জুতা নিয়ে ফুটপাতে বসেছিল না, চোখের নিমিষেই জুতা শেষ হয়ে যাচ্ছিল। আমার জুতার কালারটা একদম অজগর সাপের চামড়ার মতো, এবং চামড়াটাও নাকি অরিজিনাল জানিস।
তুই কি সত্যি বোকা? এটা অজগর সাপের চামড়ার জুতা?
100%। এই জন্যই তো দুইটার কালার দুই রকম, বুঝতে পারছিস না?
জানাটা, তুই শুধু হাতে পায়ে আর শরীর স্বাস্থ্যে 6 ফুটের কাছাকাছি হয়েছিস। আসলে তোর বুদ্ধির বহর পেন্সিল ব্যাটারি না, তার চেয়েও করুন, ছোট্ট রিমোটের ব্যাটারির মতো 1.5 ইঞ্চি।
দেখ, এরকম করিস না কিন্তু।
দেখ, আমি পারবো না, তোর এই জুতা তুই বদলে নিয়ে আসবি। তাছাড়া তোর এই বিশেষ সর্প চামড়ার জুতা কারিগর মামাকে আজকেও যে ফুটপাতে পাওয়া যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই।
তুই না খুব স্বার্থপর, নিজের জিনিস কিনতে 100 বার নিউ মার্কেটে যেতে পারিস, আর আমি এত অনুরোধ করে বললাম তাও ভাব নিচ্ছিস। বন্যা ঘিন্না, বন্যা ঘিন্না।
খবরদার, আমাকে খেপাবি না। তোর টাকা বেশি, তুই 700 টাকা দিয়ে এরকম জোকারি জুতা কিনে এনেছিস। আমার অত টাইম নেই, এই গোপদা মার্কা জঘন্য জুতার প্যাকেট নিয়ে রোদে রোদে নিউ মার্কেটে ঘোরা। আমার সানস্ক্রিনেরও দাম আছে, বুঝলি?
দাম তো হবেই, নেটে যাই দেখবি তাই তো অন্ধের মতন কিনে নিয়ে আসিস। আবার 30 টাকার জিনিস 29 টাকায় কেনার জন্য 2.5 ঘন্টা ধরে দোকানদারের সাথে দামাদামিও করিস। তোরা মেয়েরা না সব সময় দোকানদারদের ঠকাতে গিয়ে নিজেরাই ঠকে আসিস, আর সেটা বুঝতেও পারিস না। আবার টাইম দেখাচ্ছে, যা, লাগবে না।
শপিং করতে মাথা লাগে আর লাগে চোখ, তোর তো দুটাই আছে, সেজন্যই 800 টাকার জুতা 700 টাকা আর দুটার দুই রং। আমার মাথায় একটা আইডিয়া এসেছে।
কি আইডিয়া রে?
তোর এই গাঢ় কালারের জুতাটার গায়ে ট্যাটু এঁকে নে, তাহলে জোকারি আরো জমবে।
হ্যাঁ, আচ্ছা শোন, আইডিয়াটা কিন্তু আমার পছন্দ হয়েছে। ক্লাস শেষ করে জুতার প্যাকেট নিয়ে চারুকলায় চলে যাব, ব্যাস। কি যে একটা ফাটাফাটি কালেকশন হবে না, আমার সাপের চামড়ার জুতা দেখিস, তাও আবার অজগর। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিব, দেখবি সবাই হুমড়ি খেয়ে পড়বে, কিন্তু এই জুতা কোথাও খুঁজে পাবে না।
তুই এখনো বিশ্বাস করছিস 700 টাকায় টাকলু মামা তোকে অজগর সাপের চামড়ার জুতা দিয়েছে?
এই তুই লেজারের কি বুঝিস রে? তোর সমস্ত জ্ঞানের অপচয় ওই লিপস্টিকে সীমাবদ্ধ। এই জন্যই বলে, চিনলে জড়ি, না চিনলে ভাত রাঁধনের খড়ি।
সত্যি তুই খুব জ্ঞানী। আমি ভাবছি কি জানিস, তোর বার্থডেতে দেশি মুরগির চামড়া দিয়ে স্পেশাল অর্ডার করে এক জোড়া জুতা বানিয়ে দিব। কি মুরগির চামড়া জুতা নিবি তো? হিসেব করতে হবে খরচটা কেমন পড়বে, দেশি মুরগির যা দাম।
বন্যার বাচ্চা, তুই যাবি?
তুই যা, এটা আমার রোগ, ছাগলও ঠিকঠাক চিনে কাঁঠাল পাতা খেতে পারে, তোকে তো ছাগল বলাটাও ভুল।
অত বাড়াবাড়ি করিস না, এক মাঘে শীত জানা কিন্তু।
ইস রে মহাজ্ঞানী আমার, যা ভাগে থেকে।
বন্যার তোকে ঝগড়া শুনলে সবাই ভাববে ওরা হয়তো পিছিয়ে পিছিয়ে, কিন্তু ওদের বয়সের ডিফারেন্স বেশ ভালোই। বন্যা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছে ফাইনাল ইয়ার, আর তোকে সবে এসএসসি দিয়ে ঢাকায় এসেছে ভর্তি পরীক্ষা দিতে। তোকে সবকিছুতে তাড়াহুড়ো, ওর জন্য বন্যা আগের হোস্টেল ছেড়ে ফ্ল্যাট বাড়িতে 2টা রুম ভাড়া করে আছে। অবশ্য এই ফ্ল্যাটে সবাই স্টুডেন্ট, গোছানো এবং পরিপাটি পরিবেশ, একই হোস্টেলই বলা যায়। প্রতি মাসে বাবা ঢাকায় এসে 2 ভাই বোনকে দেখে যায়। তাছাড়া ঢাকায় ওদের অনেক আত্মীয় স্বজনও আছে, তাই ছুটির দিনগুলো ওদের অনেক হৈহুল্লোড় করেই কেটে যায়। তোর পরীক্ষা বা পড়ার চাপ বেশি থাকলে তখন ভাই বোন দুই জমে মুখ গুঁজে শুধু পড়াশোনায় করে। দুইজন দুজনকে ভীষণ ভালোবাসলে খুনসুটির ভারে সে ভালোবাসা চট করে কারো চোখে পড়বে না। যাই হোক, ঢাকায় প্রথম প্রথম এলে এমন সবাই নিউ মার্কেট গাউসিয়া কেনাকাটার বাস খেয়েই থাকে। মুন্না যতই তোকে কে নিয়ে হাসাহাসি করুক না কেন, সে নিজেও কিন্তু একদিন বা দুই মাসেই শপিং করা শেখেনি। ভুল ভাল দাম দিয়ে কতবার যে বন্যা চাঁদনি চোখের থ্রি পিস কিনে এনেছে সেটাও নিজেই জানে। অবশ্য এখন সে সব পারে, কোথায় কিভাবে দরকষাকষি করে ভালো জিনিসটা কিনতে হবে এটা সে বোঝে। তোকেও বুঝে যাবে, একটু যা সময় প্রয়োজন। বন্যা যেমন হাসি পেয়েছে তেমন ভেতরে ভেতরে ভাইয়ের জমানো 700 টাকার জন্য জ্বলনীয় কিন্তু কম ছিল না। এই জন্যই বন্যা তোকে পই পই করে বলে দিয়েছিল ওকে ছাড়া একা যেন কোথাও না যায়। কিন্তু ওই যে সুতোয় ঝিল গিলে যা হয়, তাই বন্ধুদের পাল্লায় পড়ে মাতব্বরি করতে গিয়ে নাকানি ছিবাই।
কিরে এতক্ষণ করছিলে, ফিরতে দেরি হবে তো মেসেজ দিয়ে শেষ, ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে। এ কি হাতে তো মনে হচ্ছে তোমার অজগর সব শুজ, প্যাকেট তো তাই বলে, তা কি হলো চেঞ্জ করেছিস?
তুই এত প্রশ্ন একসঙ্গে করিস কেন আপু? বাইরে থেকে এলাম, কোথায় একটু ঠান্ডা পানি শরবত দিবি তা না, হাজারটা প্রশ্ন করছিস। জুতা চেঞ্জ করতে পারিনি, পুরো নিউ মার্কেটের কোথাও ওই টাকলু মামাটাকে পেলাম না।
আমি তো জানতামই। তারপর
আমার এক ফ্রেন্ডের বড় ভাই আছে চারুকলায়, ওনার কাছে গিয়েছিলাম। বেটা কয়েক মিনিটের মধ্যে কি সব যে একে ওকে দিল, জুতার চেহারাই বদলে গেছে। এই দেখ।
কি 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 গেছে এটা? চাইনিজদের মতো ঘোরানো পেঁচানো ড্রাগন দেখছি, আরো জঘন্য লাগছে। অজগর আবার সাথে ড্রাগন, কি যে একটা ম্যাসাকার। মনে হচ্ছে শ্যামলী শিশু মেলার গেট তো জুতার মধ্যে বসে আছে।
তোরা মেয়েরা কি সব আমি জানি, কোনো কিছুতে তোদের তৃপ্তির ঠেকুর নেই।
বাবা ভালোই তো কথা বলা শিখেছিস, একদল পাকা বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াস না, এটা তারই ফল।
আমার বন্ধু বান্ধবের পিছে লাগিস না তো, আমার জুতা আমার পছন্দ হয়েছে ব্যাস।
আর গাল ফুলাতে হবে না, যা এবার ফ্রেশ হয়ে খেয়ে নে। তোকে আমি সত্যি সত্যি একটা সুন্দর জুতা কিনে দিব, মন খারাপ করিস না।
আমি মোটেও মন খারাপ করিনি, বরং জুতা কিনতে গেলে এরপর আমি অনেক সাবধানী হব।
গুড, ভেরি গুড, এই তো স্মার্ট হয়ে গেছিস।
আমি জন্ম থেকে তোর চেয়ে বেশি স্মার্ট ভেবি,
তার নমুনা তো স্বচক্ষেই দেখতে পেলাম।
এই বন্যা, এই ভেবি, কি রে ডাকছিস শুনিস না?
দেখ আমি তোর চেয়ে বয়সে অনেক বড়, সম্মান দিয়ে আপু বলে ডাকবি, তারপর উত্তর নেব।
আমার জুতা কই?
কিসের জুতা?
গতকাল যে তোকে দেখালাম পেইন্ট করা নতুন জুতাটা কোথায় লুকেছিস বল? বাক্সের ভেতরে নেই তো, আমি ওটা আজ পরব।
কি আশ্চর্য, প্যাকেটের ভেতর থেকে কি জুতা হেঁটে হেঁটে নিউ মার্কেট চলে গেছে নাকি? আমি তোর এই অজগর ড্রাগন জুতা দিয়ে কি করবো? হ্যাঁ
আমি শিওর তুই ইচ্ছে করে জুতাটা সরিয়েছিস, আমি জানি তোর পছন্দ হয়নি তাই লুকিয়ে রেখেছিস যাতে আমি না পড়ি, তাই তো?
আরে বাবা সত্যি আমি তোর জুতা দেখিনি।
আশ্চর্য, এক রাতের মধ্যে জুতা জোড়া হাওয়া হয়ে যাবে নাকি? না না তুই এর পেছনে কলকাঠি নাড়ছিস।
তুই কি, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি, আব্বুকে ফোন দিয়ে এক্ষুনি বলে দেবো। কিন্তু তুই এবার বাড়াবাড়ি করছিস, কোথায় রেখেছিস চল আমিও খুঁজে দিচ্ছি।
আমি ঘুমিয়ে যাওয়ার পর তুই আমার ঘরে এসেছিলি?
হ্যাঁ এসেছিলাম, তার মানে এই নয় যে তোর জুতা আমি ফেলে দিয়েছি।
আজব লাগছে বিষয়টা, ভূতে তোর জুতা নিয়ে যাবে না, শেষ পর্যন্ত ভূতেরই জুতা পছন্দ হয়েছে, এটা বিশ্বাস করতে বলছিস?
এই পাজি, ওই যে কি ওটা, ওই যে জুতা, একটা চড় খাবি তুই।
কান ছাড়ো, কান ছিঁড়ে যাবে তো। বিশ্বাস করো আমি একটু আগে প্যাকেটটাতে কোনো জুতা দেখিনি, কিন্তু সত্যি বলছি।
চোখের ডাক্তার দেখা, কানা কোথাকার।
আপু, এই আপু,
কি কি হলো আবার?
দেখ আপু, দেখ এই জুতা আমি ফেলেই দেবো, আমার কপালই নাই বুঝছিস, দেখেছিস নিচের সোলের আঠা খুলে হাতে চলে এসেছে।
এমন ভাব করছিস, এই জুতাটা ছাড়া তোর আর কোনো জুতা নেই, অন্যটা পর, আর এটা মোড়ের মুচির কাছে দিয়ে যা, সেরে দেবে।
700 টাকার জুতা যদি অন্তত 7 দিনও পরতে না পারি তাহলে কি পোষে বল?
মুচির কাছে দিয়ে আয়, ও ব্যবস্থা করে দিবে। 7 দিন নয় 7 মাসই পড়তে পারবি, যা আমি তোকে আশীর্বাদ করে দিলাম।
কাঁটা ঘায়ার বিট লবণ দিস না বোন।
আজব এক জুতা কিনে এনেছে তোকে। যখনই ভাই বোনের কথা হচ্ছে মাঝখানে সেই জুতোর গল্পই চলে আসছে, যেন আর কোনো সাবজেক্টই নেই ওদের। ছেলেটাও পাগল হয়ে গেছে, কি দরকার ছিল অমন বাহারি জুতোর? কিন্তু আজ আবার নতুন যে ঘটনা ঘটল তাতে তো বন্যার চোখ কপালে উঠে গেছে। কি রে বাবা, কি হচ্ছে এসব? সত্যি কি জগতে তবে ভূতের জুতো আছে? নইলে এমন কাণ্ড হবে কেন? মোড়ের মুচির কাছ থেকে বাহারি জুতো সারা যায় সুই সুতোর এফোর ওফোর দিয়ে আঠা লাগিয়ে, তারপর ফিটফাট জুতো বাড়ি এলো সন্ধ্যায়। কিন্তু সাত সকালে আবার সে জুতা নিয়ে গণ্ডগোল।
এই বন্যা ঘিন্না, কি করেছিস তুই এটা?
তো কি সাত সকালে ছাগলের মতো চিৎকার করিস না তো? আবার তোর জুতা ছিঁড়ে গেছে নাকি? আজ আমি তোর এই জুতা ফেলেই দেব।
আমি তো বুঝি না, তোর একটা মাত্র ভাই, তার সাথে এত কিসের শত্রুতা তোর? এই দেখ, এটা তোর কাজ তাই না? ড্রয়িং করার পর থেকেই তো ড্রাগন অজগর চাতা বলছিলি, তাই বলে এমনটা করবি?
আরে এ কি আশ্চর্য ঘটনা, জুতা জোড়ায় আঁকাতে তো কিভাবে উধাও হলো তো কি?
খবরদার নন প্রফেশনাল অ্যাক্টিং করবি না, আমি জানি এই কাজ তোর, তুই করেছিস, আমি এখনই আব্বুকে ফোন দেব।
একটা চর খাবি, ভালো করে তাকিয়ে দেখ, জুতাটা হুবহু আগের মতোই হয়ে গেছে, আর জুতার সারাকে কাদাও লেগে আছে, তার মানে কি? আর যদি আমি ড্রয়িংটা তুলতেও চাই, সেক্ষেত্রে কিভাবে এত গাঢ় রং এত নিখুঁত করে আমি তুলবো বলতো?
তাই তো, বিষয়টা খুব গোলমেলে আপু। নির্ঘাত এই জুতার পেছনে কোনো একটা কাহিনী আছে। যদি সত্যি সত্যি তুই জুতার ড্রয়িং না তুলিস, তবে ওর গায়ের ড্রয়িংটা মুছলো কে? জুতাটা কোনো ভূতেরই হবে।
তো কি তুই এই জুতাটা ফেলে দে, কোনো দরকার নেই পায়ে পড়ার।
আমার এখনো বিশ্বাস হচ্ছে না, গতকাল এত সুন্দর করে ট্যাটু করে নিয়ে এলাম, আর আজই ট্যাটু উঠে গেল, কেউ কি কথা বিশ্বাস করবে?
বিশ্বাস অবিশ্বাস বাদ দে, আমার কেন জানি ভয় লাগছে রে। তো কি
এক কাজ করি, একদিন অন্তত জুতাটা পরে তারপরে ফেলে দিই। 700 টাকার মামলা বুঝিস না, আজ পরে ক্লাসে যাই, বন্ধু বান্ধবকে দেখাই, অদ্ভুত গল্পটা খালি বলি ওদের, তারপরে প্যাকেট সমেত ডাস্টবিনে।
একদিনও পড়বি না তুই, দে জুতোর প্যাকেট, দে আমার রুমে থাক।
তরুণ মনের ভাবনার সঙ্গে পরিণত মনের ভাবনার ফারাক অনেকখানি। তরুণ বয়সে হুঁচার যা করা যায়, পরিণত বয়সে তাতেই হাজারটা শেকল পড়া থাকে। আর তাই বন্যা মানা করার পরও তোকে সে অদ্ভুত জুতো জোড়া পায়ে চাপিয়ে ক্লাসে গেল। ভূত বা অন্য কোনো যুক্তিই তোকে চলাতে পারেনি। এদিকে বন্যা এ নিয়ে আকাশ পাতাল ভাবছে, কিভাবে চোখের পলকে জুতোটা সারা গায়ে ড্রয়িং এমন উড়ে গেল? আচ্ছা এমন কি হতে পারে, জুতোটার চামড়ায় এমন কোনো কেমিক্যাল বস্তু আছে যা রঙের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় আস্তে আস্তে মিশে গেছে? হ্যাঁ হতেই পারে। যাই হোক, তবুও ওই জুতা ঘরে রাখার ইচ্ছে বন্যার আর নেই। বন্যা তোকে খুব বকাঝকা করলো এবং জুতো জোড়া আবার নিজের রুমে এনে লুকিয়ে রাখলো।
শোন, আজ আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে, যাবি?
কোথায়? হসপিটালে কাকে যেন দেখতে যাবি বলেছিলি। কি রে তোর হাতে এটা? কি আমার জন্য কোনো গিফট নয় তো? দে রে, বহুদিন গিফট পাই না, দেখি কি আছে।
আরে ইয়ার কি ছাড় তো, এই প্যাকেজে একটা অদ্ভুত জিনিস আছে।
কি জিনিস?
তোকি জুতা, না ঠিক তোকি না, বলতে পারিস ভূতের জুতা। এই জুতা নিয়ে আমাদের রুমে রীতিমতো ঘটনার পর ঘটনা ঘটেই যাচ্ছে।
কি ভূতের জুতা? কই দেখি। জুতা দেখে তো অন্তত বুঝতে পারবো ভূতের হাইট কেমন। হাইট ভালো হলে একটা চান্স নেওয়া যায়।
তুই সব বিষয়ে এত হালকা মুডে থাকিস কিভাবে বলতো?
আর কিভাবে, ভেবেছিলাম মেডিকেলে চান্স পাবো, ভালো ডাক্তার হব, তাই সবসময় ফুরফুরে মেজাজে থাকার চেষ্টা করতাম, প্র্যাকটিস বুঝলি, যাতে রোগীদের সাথে ভালো ব্যবহার করতে পারি। কিন্তু দেখ কপাল, পড়তে এলাম ইঞ্জিনিয়ারিং।
আমারও মনে সুপ্ত বাসনা ছিল বুঝলি, অবশ্য ভালো হয়েছে, রক্ত কাটা ছেঁড়া এসব দেখলে আমার মাথা ঘুরায় গা গুলায়, আমি ভালো ডাক্তার হতে পারতাম না, ইঞ্জিনিয়ারিং আমার জন্য পারফেক্ট।
এখন তো বলবি চান্স পাসনি, তাই কত বাহানা। যাক গে, কোথায় যেন যাবে বলছিলি?
আমাদের মূল ক্যাম্পাসের পেছনে একটা বড় পুকুর আছে না, ওইখানে জুতোগুলো ফেলে দেবো।
তোর কথা শুনে কিন্তু আমার খুব হাসি পাচ্ছে, তুই ভূতের জুতা ভেবে রুম থেকে ওই জুতো টেনে নিয়ে এসেছিস শুধুমাত্র পুকুরে ফেলবি বলে? তুই কবে থেকে এত ভূত প্রেত বিশ্বাস করিস? আর তুই তো ভীতু না।
আমার নিজের জুতা হলে আমি অত ভয় পেতাম না, কিন্তু জুতাটা তোকে, ওর যদি কোনো প্রবলেম হয় আমি জাস্ট মরে যাব, জানিস তো ও আমার জান।
আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে যাব, তার আগে দেখা, এই আধুনিক ইন্টারনেটের যুগে ভূতের জুতো দেখে নয়ন দুটি সার্থক করি। একটা সেলফি হবে না, ক্যাপশন থাকবে ভূতের জুতা ও আমি। এই যে দেখ,
দেখেছিস কিরকম অদ্ভুত কালার, দুটার দুই রং, জুতার সাইজেও সমস্যা আছে। নিউ মার্কেট থেকে বলেছিলাম না তোকে, ও জুতা কিনে ঠকে এসেছে, এই সেই 700 টাকার জুতা। তাও ওই জুতার দোকানদার মামা নাকি বলেছে এই জুতার চামড়া অজগর সাপ, চিন্তা কর।
বাহ কি অদ্ভুত সুন্দর রং রে জুতো জোড়ার, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। ফেলার দরকার নেই, তুই এটা আমাকে দিয়ে দে।
মানে তোর রুচিও তো দেখছি তোকির মতো, এর মধ্যে সুন্দর কি দেখলি? আর তুই এত জুতা নিয়ে করবি কি, এটা তো ছেলেদের জুতা।
আমি পরবো, আজকাল যা পরবি তাই ফ্যাশন, নইলে বাবাকে দেবো।
আঙ্কে জীবনেও না এই বদ খুবসুরত জুতা পরবেন না, ওসব বাদ দে, তুই আমার সাথে মেইন ক্যাম্পাসে যাচ্ছিস, এটাই ফাইনাল।
ওকে চল, রাকিব মাজেদুল ওদের সঙ্গে নিয়ে যাবো, ভূতের জুতা একটা উপলক্ষ, ব্যাপক হইচইও হবে, সঙ্গে জম্পেশ সেলফি।
না না হবো, তার ওদের বলিস না, ওরা শুনলে বিষয়টা নিয়ে খুব হাসাহাসি করবে, আমাকে সারাক্ষণই খেপাবে।
তুই যে সিরিয়াসলি বিষয়টা নিয়েছিস তাতে তোকে খেপানোই উচিত, গাধা। ভূতের আবার জুতা হয় শুনেছিস জীবনে? ভূতের একটা পা উল্টো থাকে, ওরা যদি জুতোই পরতো তাহলে লোকে জানতে পারতো ভূতের দুই পা দুই রকম।
যাক, তার মানে ভূতে বিশ্বাস তোরও আছে।
ভূতে বিশ্বাস থাকুক বা না থাকুক, বন্যা খুব সাবধানে ওই জুতো জোড়ার সঙ্গে ভারী একটা ইট বেঁধে ক্যাম্পাসের পুকুরে ফেলে দিল। মন অবশ্য বলেছিল এত সুন্দর জুতো ফেলিস না, কিন্তু বন্যা কোনো কথা পাত্তা দেয়নি। এদিকে জুতো ফেলার পর তোকে আবার বন্যার সঙ্গে চোটপাট শুরু করে দিয়েছে।
তুই যে এত মাদব আর এত অস্থির কি বলবো, আমি কিচ্ছু জানি না, আমার জুতা তুই ফেরত দিবি।
বললাম না পুকুরে ফেলে দিয়েছি, এত কথা বলছিস কেন?
আর একটা দিন অপেক্ষা করতে পারলি না? নিউ মার্কেটের সেই টাকলু মামাটার সঙ্গে আজ আমার আবার দেখা হয়েছে, আমি বললাম জুতার কথা, সে বলছে কোনো সমস্যা নাই, বদলানো যাবে।
জুতাটার ভৌতিক কর্মকাণ্ড বলেছিস?
না ওসব বলিনি, তবে অন্য আরেক জোড়ার জুতা দেখলাম সেই রকম। ইস, তোর জন্য আমার লস হয়ে গেল, টাকা দিবি 1000।
1000 টাকা মানে 500 দেবো কিনা ভাবছি, 700 দিতাম দিদো, ওই যে ভুটকা বাক্স আমি বই নিয়ে ক্যাম্পাসে গেছি, ওখান থেকে আবার মেইন ক্যাম্পাসে গিয়েছি, কষ্ট করে জুতার সঙ্গে ইট বেঁধেছি, ভারী ইট সহ জুতা হাতে তুলে ভাঙতে ফেলেছি, ইত্যাদি ইত্যাদির জন্য তো আরো 500 টাকা মাইনাস।
আমি আমি ওইসব জানি না, 1000 টাকা তোর কাছে পাই ব্যাস, হয় 1000 টাকা দিবি নয় আমার জুতা ফেরত দিবি, এবার তোর ব্যাপার তুই কি করবি।
তোর খুব প্রয়োজন হলে পুকুরে জাল ফেলে তোর জুতা তুলে দেবো, তারপর চুলার উপর তাওয়ায় দিয়ে শুকিয়ে নিব, হয়ে গেল, কিন্তু 1000 টাকা পাবি না।
আমার জুতা আমি সুবিধা মতো ফেলতাম বা কাউকে দিয়ে দিতাম, তুই কেন ফেললি?
তোর ভালো জুতো ফেললাম, আর এখন তুই পলিটিশিয়ানদের মতো পোল্টি খাচ্ছিস যে।
পোল্টি খাবো না, তোর মাথা পরিশুদ্ধ করতে করতে তো বড় হলাম, সব সময় নাকের উপরে গোল চশমা নিয়ে পণ্ডিতি করা, ওসব পণ্ডিতি শ্বশুর বাড়ি গিয়ে করিস। আচ্ছা যা, টাকা দিতে হবে না, নতুন জুতোগুলো কিনে দিস।
এই টাকলু মামা আসলে কামরূপ কামাখ্যা থেকে বস করা শিখে এসেছে, তাই তো তোকে বস করেছে, আর তুই সারাক্ষণ জুতা জুতা করছিস। আমার ধারণা এই ব্যাটার মধ্যে কোনো ঘাপলা আছে, না হলে জুতাটা বিক্রি করে আর কদিন এলো না কেন?
সে নাকি ইন্ডিয়া থেকে জুতা নিয়ে আসে বুঝলি,
তাই এই জন্যই তো বর্ডার ক্রস করতে করতে দুই জুতার রং দুই রকম হয়ে যায়, তাই না? লোকে যা বলে তাই বিশ্বাস করিস, তুই যে কবে ধরা খাবি।
বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর, পড়িসনি ছোটবেলায়?
ইস রে আমার মহাজ্ঞানী, কথায় কথায় বেদ বাক্য ছাড়ে, এবার আমার স্বরচিত বেদ বাক্য শোন। বিশ্বাসেই মিলে যায় দুই রঙের জুতা, আর তর্কে তা ডুবে যায় গভীর পুকুরে।
হাসি বন্ধ কর, ফোন ধর, তোর বান্ধবী ফোন দিয়েছে।
বন্যা কি করছিস?
এই তো আর কি, তোকে সঙ্গে ঝগড়া করছি, সাবজেক্ট হচ্ছে জুতা।
তোকে একটা অদ্ভুত কথা বলার জন্য ফোন দিলাম, ফেসবুকে বসিস নি আজ?
না কেন, কি হয়েছে?
একটা অদ্ভুত ব্যাপার, জানিস তোর সামনে না আমি জুতো জোড়া সঙ্গে নিয়ে সেলফি তুললাম, তারপর ভূতের জুতা ক্যাপশন দিয়ে ফেসবুকে আপলোড করলাম।
হ্যাঁ তো কোনো সমস্যা হয়েছে নাকি?
ছবিতে আমি আছি, অথচ জুতো জোড়া নেই। তুই দেখ ফেসবুকে।
কি বলছিস, যখন আপলোড করেছিলি তখন তো ছিল, তার মানে দেখলি তো সত্যি সত্যি ওই জুতা ভূতের। দাঁড়া তোকে কে বলি, তোকে, এই তোকে।
আমি চরম বিস্মিত রে, আমি আমার এই দীর্ঘ জীবনে কোনোদিন এত বিস্মিত হইনি। মাজেদুল, রাকিব, দীপক, ওরা সব আবার মজা করে লিখেছে ভূতের জুতা কই নাকি অদৃশ্য।
যাই হোক টেনশন করিস না, তুই বরং তোর ছবিটাও ডিলিট করে দে, ছাড়ছি, কাল দেখা হবে।
আমি কিন্তু ভেতরে ভেতরে ভয় পাচ্ছি রে।
ভয়ের কিচ্ছু নেই রে বাবা, জুতা তো ফেলেই দিয়েছি, টেনশন নিস না। তো কি, এই তো কি, দেখ তো কে এলো।
আমি শুয়ে পড়েছি, তুই খুলে দে।
ইশরে, আমি জরুরি একটা বিষয় পড়ছি, খোল না রে ভাই। দেখ নিস্তলের কেউ হয়তো কোনো প্রয়োজনে এসেছে।
উফ, যাচ্ছি।
এটা কিভাবে সম্ভব? এই জুতা তো আমি পুকুরে ফেলে দিয়েছিলাম।
মানে কি আপু এসবে?
আমি বুঝতে পারছি না, এই জুতা পুকুর থেকে কে তুলবে, আর যদি তুলেও থাকে এখানে কিভাবে এলো?
আপু সিঁড়ির দিকে তাকা, দেখেছিস জুতাটাও ভেজা, আর ভেজা জুতার ছাপ ওই সিঁড়িতে, তার মানে জুতা জোড়া একা একা হেঁটে এসেছে। এটা কি সম্ভব? মানে
দরজা বন্ধ কর। তো কি
আপু, দরজাটা আটকাচ্ছে না কেন? কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না।
কি বলছিস, বন্ধ করা যাচ্ছে না মানে?
আপু জুতা জোড়া ঘরে ঢুকে যাচ্ছে, কি হচ্ছে সব?
কি দরজা তো বন্ধ হয়ে গেল,
কেন যে জুতা জোড়া পুকুরে ফেলতে গেলি, এবার কি হবে?
আমি তো কিছুই বুঝতে পারছি না, আবু আমাকে ফোন দেব?
ফোন দিলে কি আর জুতা চলে যাবে?
দরজায় কলিং বেল, তারপর এক জোড়া ভেজা জুতো দরজায় বাইরে, এবং অদৃশ্য মানুষের মতো সে জুতো ঘরে চলে এলো। এসব দৃশ্য বিদেশি হরর মুভিতে দেখতেই ভালো লাগে, কিন্তু বাস্তব জীবনে এমনটা ঘটতে পারে বা ঘটে তা লোকে বিশ্বাস করবে না। বন্যার তোকি সারা রাত ভয় তটস্থ হয়ে রইল, ভেতরে ভেতরে একটাই ভয়, ওই ভুতুরে জুতা ওদের মেরে ফেলবে না তো? আবার মনকে সাহস দিয়ে বোঝাচ্ছে, ওদের মারবে কেন, ওরা তো কোনো অন্যায় করেনি। তবে কি জুতাটা পানিতে ফেলে দেওয়াটাই অন্যায় হয়েছে? ভয়ে দুই ভাই বোনের কেউই এই ঘরে যায়নি যে ঘরে জুতা জোড়া রয়েছে। কোনোভাবে সকাল হলো, আর যাই হোক না হোক একা একা এই ফ্ল্যাটে থাকা অসম্ভব। ওরা মিরপুরে বড়পুকুর বাড়ি চলে এলো, কাউকে কিছু না বললেও বাবাকে তো বলতেই হলো, কারণ অত দূর থেকে কষ্ট করে ক্লাস করার কথা ভেবেই বাবা ইউনিভার্সিটির পাশের হোস্টেল ঠিক করে দিয়েছিল। তারপরও দুজন রুমে থাকছে না, ব্যাপার কি?
আব্বু আমি কাউকে বলিনি, আম্মুকেও না, আম্মু আবার উল্টা পাল্টা ভেবে অসুস্থ হয়ে যেতে পারে তাই।
পড়াশোনার জন্য এত এত টাকা পয়সা খরচ করে তোমাদের দুজনকে হোস্টেলে রাখলাম, পরিবেশ করে দিলাম, আর তোমরা আমাকে ভূতুরে জুতার গল্প শোনাচ্ছ? জীবনে আমি এমন অদ্ভুত কথা শুনিনি। তোমরা কি চাও বলো তো? জীবনটাকে হেসে খেলে আড্ডা মাস্তিতে কাটিয়ে দিলেই হবে? এখনই নিজেদের তৈরি করার সময়।
আব্বু আমি জানি তুমি রাগ করছো, কিন্তু আমি যা বলছি সেটা মিথ্যে গল্প নয়, সত্যি সত্যি ঘটেছে।
তোমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কারণ তার বিনিময়ে আমরা কিছু চাই না, শুধু চাই ভালো রেজাল্ট। অনেকদিন ফুপুর বাড়িতে বেড়ালে, আজই হোস্টেলে চলে আসবে, আমি কিন্তু দ্বিতীয়বার আর কিছু বলবো না।
আব্বু এই জুতাটার জন্য যদি আমাদের কোনো ক্ষতি হয়?
দেখো এসব তোমাদের বানানো গল্প কিনা কে জানে। যদি সত্যি বলেও ধরে নেই তাহলেও স্বপ্ন, আর যদি স্বপ্নই হয় তবে দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন মনে পুষে রেখে কোনো লাভ নেই, দুঃস্বপ্নকে ভুলতে হয়, ভুলতে শেখো।
আপু আমি বলছিলাম,
আমার কথা শেষ হয়নি। জীবনের সমস্ত কিছু শিখে তুলে ভূতের জুতার দোহাই দিয়ে দুজন পালিয়ে পালিয়ে বেড়াবে নাকি?
কিন্তু আপু আমাদের ভীষণ ভয় লাগছে, এই হোস্টেলে আমরা আর থাকবো না।
ঠিক আছে, আমি আজ রাতের গাড়িতেই ঢাকা আসছি, এসে দেখি কোন ভূতের জুতা তোমাদের এত ভয় দেখালো, যে ভয়ের জন্য তোমরা আব্বুর কথা না শোনার সাহস পেয়ে গেছো।
চলচিত্র আসা ব্রট টু ইউ বাই ইগলো আইসক্রিম। আমি শুরুতেই দেখেছি তোকি আর বন্যা দুই ভাই বোন একসঙ্গে ঢাকায় থেকে পড়াশোনা করে একটি হোস্টেল থাকে। একদিন তোকি 700 টাকা দিয়ে নীলকেটের সামনে থেকে একটা অদ্ভুত একজনের জুতো কিনে নিয়ে আসে, এবং এই জুতো নিয়েই আজকের গল্প, এই জুতার রহস্য নিয়েই আজকে সবকিছু। আপনারা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছেন, আরো কিছু জানবার বাকি আছে, আরো রহস্য আছে, আছে আরো ভয়, আছে আরো কারণ জুতা কেন ভুতলে, সে কারণগুলো আমরা জানবো একটু একটু করে। এখন দ্বিতীয় পর্বে যেটা হয় আমাদের চলছে কুয়াশা ব্রট ইউ বাই এগ্রো আইসক্রিম, এবং সঙ্গে আছি স্বামী। বন্যা আগেই জানতো বাবাকে বোঝানো যাবে না বিষয়টা, কারণ বাবা ভীষণ রাগী, পড়াশোনা ছাড়া সে আর কিছু বোঝে না। যথারীতি বাবা ঢাকা এলেন এবং ভুতুরে জুতার কাহিনী শুনে একটা লোহার ট্রাঙ্ক কিনে তারপর হোস্টেলে গেলেন। নিজের হাতে চাইনিজ তারা লাগিয়ে বাথরুমের ফলস ল্যাবে তুলে দিলেন এবং ছেলে মেয়েকে বলে এলেন, সামান্য ভূতের জুতার ভয়ে এত সুন্দর হোস্টেল ছাড়ার কোনো যুক্তি নেই। আর যেহেতু জুতাটা ফেলে দেওয়ার পরও বাড়ি চিনে চলে এসেছে, সেহেতু ফেলে দেওয়াটা অর্থহীন, থাকুক না ভূতের জুতা ভূতের মতো, এ তো আর ওদের ঘাড়ের উপরে উঠে যাচ্ছে না। অর্থাৎ বাবা পুরো বিষয়টা খুবই হালকা এবং নিছক কল্পনা বা দুঃস্বপ্নই ভেবেছে। প্রথম এক সপ্তাহ খুব ভয় পেয়েছে, তারপর ভয়টা কেটেও গেছে। সত্যিই তো দুজনের হ্যালুসিনেশনও তো হতে পারে, সেদিনের ঘটনাটা তা না হলে পরে কোনো ভৌতিক ঘটনা ঘটল না কেন? জুতা তো দিব্যি আছে ট্রাঙ্কের ভেতরে তালাবদ্ধ, তাহলে দুই ভাই বোন খুব হাসাহাসিও করল। সত্যি বাবা মায়েরা যতই রাগ করুক না কেন, তারা তো আসলে জীবন সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা রাখে, তাই না? এর মধ্যে পড়াশোনার খুব চাপ বেড়েছে দুজনেরই, কেউ কারো মুখ দেখছে না, শুধু খাবার সময় দেখা হচ্ছে, আর তোকে তো পড়তে পড়তে টেবিলেই ঘুমিয়ে পড়ছে। হঠাৎ কি জানো হলো,
কি রে ধর বন্যা, আপু জুতা দেখো।
কি রে কি হয়েছে? কি
আমি পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম, হঠাৎ পায়ের সঙ্গে লাগতেই লাফ দিয়ে উঠেছি, এই দেখো জুতা জোড়া আমার পায়ের কাছে টেবিলের নিচে এসে পড়ে আছে।
তুই ট্রাঙ্কটা খুলিসনি তো? মনে করে দেখ তো ভালো করে।
কি যাতা বলছিস, চাবি তো আব্বুর কাছে।
তাহলে আব্বু তো বিশ্বাসই করলো না, এখন কি হবে? আমার খুব ভয় লাগছে।
আপু চল হোস্টেল থেকে চলে যাই।
এখন কটা বাজে দেখেছিস?
দাঁড়া ভাবতে দে, চল তো ট্রাঙ্কটা ফলস ছাদে আছে কিনা দেখি।
চল আপু দেখ ট্রাঙ্কটা খোলা, আশ্চর্য আমি কিন্তু খুলিনি, তুই খুলেছিস?
পাগল হয়েছিস?
আপুকে কল দে,
ফোন দিয়ে কোনো লাভ হবে না, যা করার আমরাই করব।
এবার বাবা বিষয়টা গুরুত্ব নিয়ে ভাবল, দ্রুত ওদের হোস্টেল বদলে দিল, আর জুতো জোড়া আবার ওই ট্রাঙ্কে ভরে পুরনো হোস্টেলের ফলসাদি ফেলে আসলো। তবে ভেতরে ভেতরে হানিফ সাহেবের ক্ষীণ সন্দেহ হলো, তার দুই ছেলে মেয়ে হোস্টেল বদলানোর জন্য এই ট্রিকটা করেনি তো? তারপর ওদের ইচ্ছে দামটাই দিল, কারণ ওরা তার অনেক আদরের সন্তান। উপরে উপরে যতই রাগ দেখাক না কেন, ভেতরটা যে তার নরম এটা সে ছেলে মেয়েকে এখনো বুঝতে দিতে চায় না। ঢাকা শহরের সব প্রাইভেট হোস্টেলগুলোর চালচলন চেহারা প্রায় একই রকম, নতুন হোস্টেলে তাই টকি বন্যার খুব একটা সমস্যা হয়নি, শুধুমাত্র পরিচিত মুখগুলোর জায়গায় এক ঝাঁক অপরিচিত মুখ, এই যা। হোস্টেল বলতে সেই ফ্ল্যাট বাড়ি আর তার মধ্যে দুইজন বা তিনজন করে রুম শেয়ার, প্লাস বুয়ার হাতের বাজে রান্না, এই তো। কিন্তু যে ঘটনা এড়াতে তল্পি তল্পা সহ ফ্ল্যাট বদল করা হলো, সে ঘটনার সমাপ্তি আসলেই হলো কি?
কি রে বাবা, কখন বলেছে ছেলেটাকে দুধের গ্লাসটা নিয়ে যা, উফ এত ভুলো মনে হলে হয়? আবার গরম করতে হবে, নিশ্চয়ই পড়তে পড়তে টেবিলেই ঘুমাচ্ছে। কটা বাজে? 1টা, তার মানে আমিও ঘুমিয়েছিলাম। কি ও মা, কি কি করছিস তুই এত রাতে? আর এই জুতা তুই কোথায় পেলি? এই জুতা তুই পরেছিস কেন? কি রে, কত বলছিস না যে?
আমার জুতা আমি নিয়ে এসেছি।
মানে তোর গলাতে আমার শোনাচ্ছে কেন? এই তো কি ভাই, এভাবে কথা বলিস না। কি হয়েছে তোর, শরীর খারাপ করেছে?
সরে যা, সামনে থেকে সরে যা, সর, আমাকে যেতে হবে।
কি অবস্থা হয়েছে তোর? সারা রাত কোথায় ছিলি?
আবু আমাকে ধর, একটু বিছানা শুয়ে দে, আমার দুটা পা প্রচন্ড ব্যথা হচ্ছে। ডান পায়ের জুতাটাতে কোনো সমস্যা আছে? জুতা জোড়া পা থেকে খুলে দেন আবু।
তার আগে বল, এই জুতা জোড়া তুই আবার কিভাবে পেলি? যার জন্য এত কাহিনী, হোস্টেল বদল, আবার সেই কাহিনীর পুনরাবৃত্তি।
তুই সন্ধ্যায় বাইরে ছিলি না? আমি যে রুমে থাকতাম সেই রুমে নতুন একটা ছেলে এসে আমাকে এই ট্রাঙ্কটা দিয়ে গেছে। তোকে যে বলবো, তুই মাথা ধরা নিয়ে শুয়েছিলি তাই ডিস্টার্ব করিনি।
তারপর তুই ট্রাঙ্কটা নিলি কেন? বলতে ওটা আমার না।
তা বলতে পারিনি, আমি ট্রাঙ্কটা খুলিনি পর্যন্ত, বিশ্বাস কর, বাইরে ডাস্টবিনে ফেলে এসেছিলাম। আর মধ্যরাতে কি যেন হয়ে গেল, আমি নিজেই জুতা জোড়া পায়ে পরে নিলাম, তারপর অন্যরকম লাগছিল।
তার মানে জুতাটা আবার তোর কাছে পৌঁছে গেছিল?
ওসব মনে নেই আমার।
করব বলতো এবার, তোর পা তো ফুলে আছে কেন?
সারা রাত আমি বিভিন্ন হসপিটালের মর্গে মর্গে দৌড়ে বেরিয়েছি আপু, যত অপমৃত্যুর লাশ সব পাগলের মতন খুঁজেছি। বিভৎস বরফ হয়ে যাওয়া লাশগুলো, সাদা কাপড় খুলে খুলে আমি আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম।
কি বলছিস এসব, এটা কি করে সম্ভব?
চোখের সামনে এত কিছু দেখে অসম্ভব ভাবছিস? আমাকে এই জুতাটা মর্গে নিয়ে মেরে ফেলে আসবে, দেখিস তুই।
চুপ কর, বাজে কথা বলিস না। আমি লবণ পানি গরম করে নিয়ে আসছি, পাতে ডুবিয়ে রাখ কিছুক্ষণ, আরাম পাবি।
যে ভুতুরে জুতার ভয়ে ভাই বোন অন্য ঠিকানায় এলো, সেখানে ওই জুতা চলে এলো। কিন্তু আগের মতো আর চুপচাপ টেবিলের তলায় পড়ে রইল না। এবার প্রতি রাতে ওই জুতা তোকে পায়ে পড়ে বাইরে বেরিয়ে যায়। সারা শহরে যত মর্গ আছে সে মর্গের সামনে দাঁড়িয়ে থাকে। কখনো কখনো মর্গের ভেতরে বিভৎস লাশগুলোর চারপাশে ঘুরপাক খায়। লাশ ঘরে পড়ে থাকা লাশগুলো যেন উঠে আসতে চায় তোকির সঙ্গে। এভাবেই চলছে। যখন তোকি অসুস্থ জুতো জোড়া পায়ে দেয়, তখন তোকি যেন আর তোকি থাকে না, সে অন্য কোনো চরিত্রে ঢুকে যায়। আর প্রতি রাতে একই ঘটনা ঘটছে। এদিকে তোকির বাবা মা দুজনে বেশ কিছুদিন ধরে ইন্ডিয়া রয়েছে চিকিৎসার জন্য। বোনরা কি করবে কিছু বুঝতে পারছে না, কারণ ওরা যেখানেই যাবে জুতো জোড়া ওদের পিছু ছাড়বে না, এটা বোঝা হয়ে গেছে। আচ্ছা এখন কি করা যায়? যার কাছ থেকে জুতোটা কিনে এনেছিল তার কাছে যেতে হবে? না, পুরো নিউ মার্কেটের ফুটপাথগুলোতে চিরুনি তল্লাশি করেও টাকলু সেই মামাকে পাওয়া গেল না। হঠাৎ বন্যার মাথায় একটা বুদ্ধি এলো, জুতা জোড়া জ্বলন্ত আগুনে ফেলে দিবে।
আপু, এই আপু,
কি রে, কি হয়েছে, কি তোর পায়ে? ও মাই গড, দেখি দেখি, এইবার ঠিক আছে। সরি রে ভাই, আমার জন্য এটা হলো। আমি তোর কষ্ট দেখে জুতো জুতোর মধ্যে আগুন দিয়ে দিয়েছিলাম। দেখ কি কাণ্ড, তোর পা পুরো ফোসকা পড়ে গেল। আমার জন্য হলো এমনটা। খুব যন্ত্রণা হচ্ছে না রে? চল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই।
আপু তুমি এত অস্থির হয় না, তোমার কি দোষ? তুমি কি আর জানতে জুতায় আগুন দিলে আমার পা পুড়বে? হয়েছে, এত টেনশন করো না। এতদিন এই ভুতুরে জুতা যেহেতু আমাকে মারতে পারেনি, তার মানে এই ভূতের কোনো রহস্য গল্প আছে। রহস্যের গল্পটা কি সেটাই জানতে হবে।
আমার মনে হয় যে তোর কাছে জুতা জোড়া বিক্রি করেছিল একমাত্র সেই বলতে পারবে এই জুতার আসল রহস্য কি।
কিন্তু সমস্যা হচ্ছে ব্যাটাকে তো পাচ্ছি না। আপু একটু পেস্ট দিয়ে তো পায়ে লাগাই।
না না, ডাক্তারের কাছে যাব।
হ্যাঁ নিয়াস বল। কি সত্যি? তুই ওকে চোখে চোখে রাখ, আমি এক্ষুনি আসছি। আমার জাস্ট 20 মিনিট লাগবে। হ্যাঁ না না, দেরি হবে না রে, তুই ওখানেই থাক। ফার্ম গেটের ওভারব্রিজ পার হয়ে তারপরে হাতে ডানে, তাই তো? ওকে ওকে। হ্যাঁ না, তুই এক কাজ কর, তুই ওর দোকানেই জুতা টুতা দেখতে থাক, দরদাম কর, তোকে তো আর চিনতে পারেনি, তাই না? তুই জুতা কিনবি এমন একটা ভাব কর, আর টুকটাক কথা বলার চেষ্টা কর। ওকে আমি ছাড়ছি। আপু শোন, ওই টাকলুম আমাকে পাওয়া গেছে, ফার্ম গেটের ফুটপাতে জুতা নিয়ে বসেছে। আমার সব বন্ধুদের ওর বর্ণনা দিয়ে বলে রেখেছিলাম, তাছাড়া জুতাটা কেনার সময় নিয়ে আসছিল। ভাগ্যিস
তুই এই পানি কি করে বেরোবি, স্যান্ডেল পরতে পারবি না তো?
আরে পারবো, কিছু হবে না, ওই ব্যাটাকে ধরতেই হবে।
চল আমিও সঙ্গে যাচ্ছি, তারা পাতে ব্যান্ডেজ করে দিচ্ছি।
উফ, এখন এত সময় নেই হাতে, ওসব আমরা আসার পথে করব।
শোন, মাথা একদম গরম করবি না, শুধু বলবি জুতাটা ফেরত দিতে এসেছিস, না বলবি চেঞ্জ করতে এসেছিস। থাক, তুই কোনো কথাই বলবি না, যা বলার আমি বলবো।
আচ্ছা ঠিক আছে, চলো।
এই খালি 100, খালি 100, খালি 100, আগে এলে আগে পাবেন। এই খালি 100, ভালো ভালো ডিজাইন সব শেষ হয়ে যেতেছে, আগে আহেন, জলদি আহেন। 300 টাকার মাল 100 টাকা লয়ে যান, শুধুমাত্র কোম্পানির প্রচারের লেগা। এই খালি 100, খালি 100, এই যে আপু লাগে নেন, নেন না, এক জোড়া নিয়ে যান। এই মাল আর পাইবেন না, আরে এক বছরের মধ্যে আর আইবো না। আরে আপা দেখেন না একটু তলাটা, দেখেন, দেখলেই বুঝবেন, এক তোল ঢালাই, এক তোল। এই যে দেখেন না, ভাঙ্গা দেখাই একবারে। আরে আপনার হাতের ওই লালটা তো আরো সুন্দর, দিমো দিমো। আর এটার 3টা কালার আছে, পাই দিয়ে দেন না।
মামা আপনি মাঝে মাঝে নিউ মার্কেটের ছেলেদের জুতা নিয়ে বসতেন না
কেন?
আপনার কাছ থেকে আমি এক জোড়া জুতা নিয়েছিলাম না, 2টা 2 রং বলে আপনি বলেছিলেন চেঞ্জ করে দেবেন, কিন্তু আপনাকে তো খুঁজেই পাচ্ছিলাম না।
আমার কাছ থেকে 2 রঙালা জুতা কিনছেন কবে?
এই যে দেখুন সঙ্গে নিয়েছি, জুতাটা আপনি বদলে দেন।
না ভাতিজা, এই জুতা তো আমার কাছ থেকে নেন নাই, অন্য কোনো দোকানের থেকে নিয়েছিলেন মনে হয়। আমি তো লেডিস আইটেম বেচি।
দেখেন 2 রং বলে জুতাটা আমি একদিনও পরিনি, আপনার জুতা আপনি ফেরত নিন, টাকা দিতে হবে না।
না 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 না, কি কন, আপনি জুতা আমি নেবো কেন? বললাম না ভাই, এই জুতা আমি বেচি নাই। আর এটা তো দামি জুতা, এত দামি জুতা কেউ ফুটপাতে বেচেনি। এইসব জুতা এসি মার্কেটে পাওয়া যায়, আমার কাছে না ভাই। অবস্থা, আমি এক সময় জেন্টস আইটেমও বেচতাম, তাও বছর 2 আগে। এই জুতা আপনি আমার কাছ থেকে নেন নাই ভাই, এইটা একদম সিওর।
আপনি মিথ্যে বলছেন, আপনি নিউ মার্কেটের মসজিদের পেছনে এই জুতা মানে ছেলেদের জুতা বিক্রি করতেন না? বিক্রি করার সময় বলেছিলেন এই জুতাটা অজগর সাপের চামড়া দিয়ে তৈরি।
জুতাটা আসলে সাপের চামড়া?
এই তো, এই তো 70টা মুখ ফসকে বেরিয়ে গেল আপনার।
দেখেন, যেই জুতা একবার বিক্রি হয়ে যায় তাও আবার ফুটপাত থেকে, এটা কি কেউ ফেরত লন যায়? এটা কোনো কোনো ব্যবসায়ী করবো না।
ঠিক আছে, আপনার ফেরত নিতে হবে না, আপনার ঠিকানা আর ফোন নম্বর দিন আমাকে, আপনার সাথে আমাদের খুব জরুরি বিষয়ে কথা আছে।
আমার থাকুনের কোনো ঠিক ঠিকানা নেই, আজকে এনে তো কালকেও এনে, ওই ধরেন পুরান ঢাকা, আবার মনে করেন যে নর্থ ইন্ডি, আবার মাদারীপুর। তো ফোন নম্বর দিতে পারুন, কিন্তু ভাই কারণটা কি আমি তো বুঝতেছি না কিছু।
ভুলভাল ফোন নাম্বার দিবেন না একদম, আর ঠিকানা দিতে না চাইলে সমস্যা নেই, আমরা সব ব্যবস্থা করেই এসেছি। তেজগাঁও থানার এসআই আমাদের আত্মীয়, উনাকে খবর দিয়ে রেখেছি, কোনো রকম চালাকি করবেন না, পুলিশের বাড়ি গিয়ে ডান্ডা খেতে হবে, এবার আপনি বুঝেন।
আসলে কি জানতে চান কন্ত আপা,
এই জুতা জোড়া আপনি কোথায় পেলেন আমাকে বলবেন? কার জুতা এটা সত্যি বলেন, তা না হলে কিন্তু আপনি থানা পুলিশের ঝামেলায় পড়বেন। আপনাকে খুঁজে যেহেতু পেয়েছি, সেহেতু এমনি এমনি ছেড়ে দেবো না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
আমাদের দয়া করেন, পুলিশে দিয়ে না, আমি সব সত্য ঘটনা খুঁজে ঘুম। মাগের এইখানে না, এইখানে আমি বিজনেস করি, আশেপাশের দোকানদাররা শুনবো, চলেন আমার লগে একটু সাইডে চলেন।
সারি বাঁধা পাকা তিন শেড বিল্ডিং এর একটা ঘরে ওই জুতার দোকানদার বন্যা আর তোকে নিয়ে এলো। ছোট্ট একটা রুম, একটা চৌকি, মিডসেফ, পড়ার টেবিল, তবে টেবিলের উপর হাঁড়ি, কড়ি, থালা বাসন, গ্লাস এসব রাখা, আর আছে একটা স্টিলের র্যাক, 14 ইঞ্চি টিভি। বাকি যতটুকু ফাঁক ফুকুর সব জায়গায় বড় বড় বস্তা ভরা বিভিন্ন ডিজাইনের জুতা, ছেলে এবং মেয়ে উভয়েরই। সব বস্তার ভেতরে যে দেখা যাচ্ছে তা না, তিন চারটা সাদা পলিথিনের ভেতর থেকে দেখা যাচ্ছে। ওদের অনুমান বলছে সব বস্তাতেই আসলে জুতাই রাখা। ভদ্রলোকের 100 মিনিট নাকি প্রচুর টাকা ছিল, অবশ্য সবই অন্যের টাকা, নিজের কাছের বন্ধুর টাকা এই লোক জেনে বুঝে আত্মসাত করেছিল। মাথা ভর্তি টাক নিয়ে ওনার নাম টাকলু মামা হলেও আসল নাম জাফর। এই চরিত্রটা মির জাফরের মতোই, সেজন্যই কারি কারি টাকা হাতে পেয়েও আজও সে বস্তির একটা খুপড়ি ঘরে জীবনযাপন করছে, তাও আবার অসহ্য যন্ত্রণার সঙ্গে নিয়ে, কারণ পাপ নাকি বাপকেও ছাড়ে না।
আয়েন আয়েন বহেন, গরিবের বাড়ি আইছেন।
আপনার আন্তরিকতায় মুগ্ধ হব কিনা বুঝতে পারছি না। আপনাকে তো আমাদের সমস্যার কথাটা বললাম, তারপরও এতদূর কেন আমাদের নিয়ে আসছেন বলেন তো? কি এমন জিনিস দেখাবেন যার জন্য আপনার সঙ্গে আসতে হলো?
আচ্ছা আপনি প্রথমে কেন অস্বীকার করলেন জুতার কথাটা বলেন তো মামা? আমার বন্ধু নিয়াজ যদি ধমকটা না দিত তাহলে কি করতেন কে জানে।
প্রথমে ভাবছিলাম গা থেকে যখন জুতাটা নামাইবার পারছি তখন ওই জুতা নিয়ে আর মাথা ঘামাও না, কিন্তু পরে আবার ভাবলাম আপনারা এত পেরেশানির মধ্যে আছেন, আমার দ্বিতীয়বার অন্যায় করাটা ঠিক হইব না।
এবার আসল কথাটা বলুন, কি রহস্য আছে জুতায়?
খারান খারান, আমার কাঠের পাও দুইটা খুইলালই, খুব পেরেশান লাগতেছে।
এ কি, আপনার পা হাঁটু নিচ থেকে কাটা, কাঠের পা পরে হাঁটেন? বুঝতে পারিনি তো, তার মানে এই জুতা পরে আপনার পায়ের এই অবস্থা হয়েছে আপু? আমারও কি?
আরে না না না, আপনার ভয় নাই, আপনি তো কোনো পাপ করেন নাই, করছি তো আমি।
হ্যাঁ আপনার পায়ের অবস্থা তো খুবই করুণ।
অনেক টাকা পয়সা খরচ করছি, মাগার এখন আর পারি না, সম্বল যা ছিল সব শেষ, অহন বদনসিব লয়ে ভুগতেছি।
এই জুতা জোড়া কোথায় পেয়েছিলেন?
আমার খুব জানের দোস্তা ছিল একটা, হ্যাঁ দীর্ঘদিন ইতালিতে ছিল, 12 বছর পর দেশে ফিরা আমার লগে দেখা করবারাই ছিল। প্রথম দেখায় আমি ওর জুতা জোড়া পছন্দ করি, যদিও ওর পায়ে একটু সমস্যা ছিল, ওই কইল যাওয়ার সময় জুতা জোড়া আমার দিয়া দিব। আমার ব্যবসার উন্নতির লেগা মোটা দাগের টাকা পয়সা দিয়েছিল আমার হাওলাদ হিসাবে, কইছিল যখন সময় হইব তখন দিলেই হইব, আমার কোনো টাকার লেগা চাপ চুপ দিব না।
তারপর
তারপর ইতালি ফেরত বাল্যবন্ধুর অগাধ টাকার গন্ধে জাফর দিশেহারা হয়ে পড়ে। যেভাবেই হোক ওই টাকা ও চাই, আর তাই জেনে বুঝে ঠান্ডা মাথায় খুনের প্ল্যানটাই বারবার মাথায় আসে। আর কি, দুধের গ্লাসে বিষ মিশিয়ে বন্ধুকে ভালোবেসে খাইয়ে দিল। মৃত্যু যন্ত্রণা যখন বন্ধু ছটফট করছিল তখন কি যেন ভেবে বন্ধুকে হসপিটালে নিয়ে গেল, ভুল ঠিকানা দিয়ে ভর্তি করে দিল, কিন্তু নিজে পালিয়ে এলো। বন্ধুকে যখন বিষ দেয় তখন বন্ধুর পায়ে ওই জুতো জোড়া ছিল। হসপিটালে নেওয়ার পর পা থেকে জাফর জুতো জোড়া খুলে সঙ্গে নিয়ে আসে। বন্ধু সমস্ত টাকা পয়সা আত্মসাত করে জাফর শহর ছেড়ে পালালো। নতুন শহর, নতুন ব্যবসা, নতুন টাকার নেশায় বন্ধুর শোক ভুলে যাওয়া কোনো বিষয় ছিল না। কিন্তু তার হলো কই, বছর ঘুরতে না ঘুরতেই ইটালি ফেরত বন্ধুর জুতা যেন ভূতুরে জুতায় পরিণত হলো, আর তারপর চলতে থাকে দুঃসহ অলৌকিক ভয়ঙ্কর সব ঘটনার নিত্য বসবাস।
তারপর তারপর কি হলো?
এরপর ওই জুতা পায়ে পড়ে আমি এই শহরে ফিরে আসলাম। আর মাঝরাইতে মর্গে মর্গে ঘুরে বেড়াইতাম।
থানা পুলিশ হয় নাই?
একবার ভাবলাম থানায় যাই, মাগার সাহসে কুলায় নাই। তাছাড়া শাস্তি তো আমার হয়েছেই, এই যে পাও দুইটা কাইটে নিছে।
বন্ধুর লাশটা আর পান নাই, খুঁজছিলেন?
না পাই নাই। অনেক জায়গায় অনেকজনকে গোপনে টেকাও খাওয়াইছি। শেষে মর্গের একজন কইল, আপনি ভুল ঠিকানা দিয়ে বিষ খাওয়া রোগী হাসপাতালে ফালাই গেছেন, মইরা গেছে, কারো সন্ধান পাই নাই। পেয়ারিস লাশ হিসাবে হয়তো কোনো মর্গে থুইছে, নাইলে কোনো মেডিকেলে দিয়ে দিছে।
তার মানে এই জুতার মধ্যে আপনার বন্ধুর অতৃপ্ত আত্মা ভর করে আর নিজের লাশ খুঁজে বেড়ায়।
হ, আমি কি করবো কোন, আমি যত টেকা বানাইছিলাম সব বন্ধুর টেকা হাতায় এই কাটা পায়ের পিছনে পানির মতো খরচ হয়েছে সব, তাও পাও দুইটা বাঁচাইতে পারলাম না। তয় মর্গে মর্গে দৌড়ানি রাত থেকে বাইচে গেছি।
তার মানে জুতো জোড়া আমি পায়ে দিয়েছিলাম বলে আপনার বন্ধুর অতৃপ্ত আত্মা আমার মতে ভর করে নিজের লাশ খুঁজে বেড়াচ্ছে?
কিন্তু এভাবে তো চলতে পারে না, এর সমাধান কি?
এর সমাধান জুতা জোড়া অন্য কারো পায়ে পরায় দেন।
আমার মনে হয় না তাতে কোনো লাভ হবে, শেষে না আবার আমার পা কাটা যায়।
আপনার জুতা আপনাকে ফেরত নিতে হবে।
ঠিক আছে, দিয়া যান, আর কোনো অন্যায় করতে চাই না। তাছাড়া অন্যায়ের লোভে কোনো শান্তি নাই, আছে খালি অশান্তি রাগুন।
আমি দ্বিতীয় পর্ব দেখলাম যে এই জুতো নিয়ে অনেক কিছু হয়ে গেছে তকি বন্যা এবং ওদের বাবার সঙ্গে। ওদের বাবা ভীষণ রাগে দেখে ওরা ভয়ে প্রথমে বাবাকে বলতেও পারছিল না, আবার এই জুতো নিয়ে যে তাদেরকে যে ভয় দেখাচ্ছে সেখান থেকেও তারা বের হতে পারছে না। তো চলছে কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম, আর আপনার সঙ্গে আছে আমি আর জে শারমিন। আমরা চলে যাচ্ছি পরের পর্বে, অর্থাৎ শেষ পর্বে। শেষ পর্বে রয়েছে এই ভুতুরে জুতার সব রহস্যের সমাধান। চলছে কুয়াশা, ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম, আর সঙ্গে আছি আমি আর জে শারমিন। জাফর বন্ধু জুতা ফেরত দিল। পুরো ঘটনা জেনে তোকি আর বন্যা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তোকি তবে আর কোনো বিপদ নেই। কেন জানি জাফরের ওই কাটা পায়ের দুঃসহ যন্ত্রণা দেখে লোকটাকে নতুন করে পুলিশি ঝামেলা ফেলতে ইচ্ছে হলো না ওদের। গরমের ছুটিতে মামা বাড়ি বেড়াতে যাওয়ার মতো ঘটনাটা তোকে একসময় ভুলে গেল। এর মধ্যে মেডিকেল কলেজে চান্স পেল, একসময় MBBS শেষ করে FRCS করতে বাইরেও গেল, মস্ত বড় ডাক্তার হয়ে দেশে ফিরে এলো। হঠাৎ হঠাৎ খুব অদ্ভুত বা খুব বেশি ট্রেন্ডি জুতা টুতা চোখে পড়লে চট করে তোকে সে প্রথম যৌবনে নিউ মার্কেটের ফুটপাথ থেকে কেনা 700 টাকার ভুতুরে জুতাটার কথা ভীষণ মনে পড়ে, আর মনে হওয়াটা ব্যস্ততার চাকায় পিষে আবারও দূরে চলে যায়। এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে ডক্টর সাফাত করিম তোকি একটা লাশ দেখতে গিয়েছিল। লাশটা ভীষণ পুরনো, কিন্তু লাশ দিয়ে অ্যানাটমি ক্লাস করানো সম্ভব। যথারীতি অ্যানাটমি ক্লাস নিয়ে ডক্টর তোকি নিজের কোয়ার্টারে ফিরে এলো। সন্ধ্যার পর মেডিকেল কলেজের পিয়ন কোয়ার্টারে এলো, কারণ
কি ব্যাপার মতিন, তুমি এসো ভেতরে এসো।
স্যার, আপনার একটা জিনিস দিতে আসলাম।
আবার কি জিনিস? আবার আলতাফ স্যার ব্রহ্মপুত্রের বড় মাছ পাঠিয়ে দেননি তো?
না না স্যার, মাছ না, এই যে আপনি মর্গের সামনে জুতা ফালাই আইছেন।
জুতা? এই জুতা তুমি কোথায় পেলে? এটা আমার জুতা কে বললো? স্ট্রেঞ্জ, what a surprise.
মেডিকেলের এক স্টুডেন্ট কইলো এটা আপনার জুতা, তাই দিতে আইলাম।
জুতাটা আমার নয় কিন্তু।
হায় হায়, তাহলে কার জুতা? আবার ডাইন পায়ে জুতাটা একটু বড় বড় লাগে। আমি জুতা চেহারা দেখে ভাবলাম আপনি রইব, মেলা দিন বিদেশে আসলেন, এমন জুতা তো দেশি কারো পায়ে দেহি টেহি না, জুতাটা বিদেশি।
এক কাজ করো, জুতাটা রেখে যাও, আমি বুঝতে পেরেছি জুতাটা কার, পৌঁছে দেব।
কার কোন তো, আপনার কষ্ট করতে হইব না, আমি দিয়ে আইতাছি।
এত বছর পর আবার ওই অদ্ভুত ভুতুরে জুতাটা ডক্টর তোকে দেখবে, এটা সে ক
কল্পনাও করতে পারেনি। তার মানে অন্য কারো পায়ে চেপে জুতা মেডিকেল কলেজের মর্গ পর্যন্ত চলে এসেছে। আশ্চর্য, এত অদ্ভুত ঘটনা পৃথিবীতে কি করে ঘটে? হঠাৎ তোকে মাথায় এলো জাফরের কাছে সে গল্প শুনেছিল, তার বন্ধু ডান পাটা সামান্য বড় ছিল, তাই ইতালির জুতাটাও বড় ছিল। জুতাটা নাকি অর্ডার দিয়ে পায়ের মাপ নিয়ে তারপর বানানো। তোকে খুব ইচ্ছে করছিল জুতাটা আজ একবার পায়ে পড়া, কিন্তু ইচ্ছের গোড়ায় লাগাম নিয়ে বোনকে ফোন দিল। বোন নাকি ঘটনা না বললে তোকে দম বন্ধ হয়ে মরে যাবে।
কিরে, ফোন তুলতে তুই এত দেরি করিস কেন বলতো?
ইস, আর বলিস না রে, ডাইনিং এ ছিলাম, বাবু খাচ্ছে তো। যাই হোক, দৌড়ে এসে ফোন ধরলাম তো। কি খবর বল, ময়মনসিংহ শহর কেমন লাগছে?
শহরের গল্প পরে শুনিস। তুই আজ বিকেলে ময়মনসিংহ আসতে পারবি একটু? ভাইয়াকে আমি বলে দিচ্ছি।
মানে কি কি হয়েছে? কোনো মেয়েতে পটিয়ে ফেলিসনি তো? কি বিয়ে শাদীর ব্যাপার? ছেড়ে কাজ, অ্যাটলিস্ট একটা আংটি তো সঙ্গে আনতে হবে নাকি? আচ্ছা, তুই এবার বিয়ে টিয়ে করে ফেলিসনি তো?
উফ আপু, জুতাটা আমার কাছে আবার এসেছে।
জুতা মানে কি? ভুতুরে সেই 700 টাকা জুতা, মানে জাফরের কাঁটা পায়ের জুতা? কি বলছিস, কিভাবে, কখন, কেন, এত বছর পর?
আমি জানি না, তুই আয়,
আমি এক্ষুনি বেরোচ্ছি।
রহস্য জুতার রহস্য ডক্টর তোকে খুঁজে পেল। ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গের যে লাশটা ক্লাসে কাটা হয়েছিল, সে লাশের ডান পাটা সামান্য বড় ছিল। তার মানে বেওয়ারিশ লাশ হয়ে যে লাশটা মর্গে পড়েছিল, এটাই জাফরের সে ইতালির বন্ধুর লাশ। নিজের বেওয়ারিশ লাশটাকে খুঁজতে খুঁজতে অতৃপ্ত সে আত্মা জুতা জোড়ায় ভর করে কাউকে না কাউকে খুঁজে এতদূর পর্যন্ত চলে এসেছিল। যতক্ষণ ওর কাছে সবটা পরিষ্কার হলো, ততক্ষণ ইতালির জুতার মালিক ডিসেকশন রুমের টুকরো টুকরো খণ্ড হয়ে এক একজনের কাছে পৌঁছে গেছে। লাশ যত বেশি কাটাছেঁড়া হচ্ছে, ততই মানুষটা অচেনা হচ্ছে। জাফর তার বন্ধুর কোনো ছবিও কাছে রাখেনি ভয়ে। জাফর তোকে লাশ কাটার সময় মুখটা ভালো করে দেখেওনি, দেখে না সাধারণত যদি না মুখে কোনো ক্ষত থাকে। এত কাছে পেয়েও লোকটা অচেনাই রয়ে গেল, শুধু চেনা হয়ে পড়ে রইল অদ্ভুত সেই রহস্য জুতা জোড়া। যে দুদিন অ্যানাটমির ক্লাসে লাশ কাটা হলো, সে দুদিনে কিভাবে যেন জুতা জোড়া ক্লাসের বাইরে পড়েছিল। তারপর যখন সব নিশ্চিন্ন হয়ে গেল, তখন তোকে জুতা জোড়া নিয়ে এলো। বাবার কেনা সে ট্রাঙ্কটা তোকে কাছে ছিল, ওর মধ্যে রেখে আবার তালা দিয়ে দিল। এই ঘটনার পর ডাক্তার সাফাত করিম তোকে আর কোনোদিন অ্যানাটমি ক্লাস দেননি। তবে যে মর্গে তিনি যান, সবসময় লাশের পা দেখেন। যদি কোনো লাশের ডান পা বড় হয়, হতেও তো পারে। ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে যে লাশটা ওরা ডিসেকশনের জন্য নিয়ে গিয়েছিল, সে আসলে জাফরের বন্ধুর নয়?
আপু, বন্যা!
আবার কি ভূত দেখেছিস নাকি?
আমার অনুমান ভুল আপু। এই দেখ, ট্রাঙ্কে জুতো জোড়া নেই।
এবার খুব বাড়াবাড়ি হচ্ছে, আর কত জুতা জুতা করবি বলতো? তোর বউ তো সবসময় নালিশ করে এই ভুতুরে জুতার বিরুদ্ধে। শোন, তোর এই জুতা যা ইচ্ছে তাই হোক, তুই আর এটা নিয়ে মোটেও মাথা ঘামাবি না, খবরদার।
দেখ আপু, আমি শিওর কোনো না কোনো মর্গে ইতালীয় যুবকের লাশ পাওয়া যাবেই। আমি খুঁজব, পেলে দাফন কাফন করব।
তুই কি এখনো ছাগলই আছিস রে বলতো? এটা কি আজকের ঘটনা? কোন জন্মের অপমৃত্যু? সেই লাশ আজও কোনো মর্গে কেন থাকবে? তুই তো ডাক্তার, আমার চেয়ে ভালো জানিস। খুব ভালো হয়েছে জুতা হারিয়েছিস, বাঁচা গেল।
না না না, হিসাবটা গরমিল হচ্ছে।
তোর বউকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও ঘুরে আয়, মাথাটা ফ্রেশ হবে। কক্সবাজার চলে যা,
আগে জুতাটার খবর পাই, তারপর। আমি সব জেলার মর্গে মর্গে খবর পাঠিয়েছি, কোনো না কোনো মর্গের সামনে তো জুতাটা পাবই। যেখানে পাবো সেখানে খুঁজতে হবে কোন লাশের ডান পাটা সামান্য বড়।
ভাই আমি মাফ চাই, আর কোনো কথা থাকলে বল, আমার কাজ আছে। তুই তোর বউয়ের কাছে জুতার গল্প বলে পাত্তা পাস না, তাই আমার কান ঝালাপালা করছিস, তাই না?
সরো সরো, আমি দেখছি কে।
আরে আসতে যাও, তাড়াহুড়া করার বয়সটা এখন তোমার নেই।
অদ্ভুত ভূতরে সেই জুতো জোড়ার যথার্থকে আর খুঁজে পায়নি কোনোদিন, কিন্তু মর্গের লাশের পা দেখে বেড়ানোর অভ্যাস সে আজও ছাড়তে পারেনি। অনেক অনেক বছর কেটে গেছে, বয়সের ভারে ডক্টর তুকি এখন নুয়ে পড়েছে, অথচ তারপরও মধ্যরাতে কলিং বেল বাজলেই তুকি হুড়মুড় করে ওঠে, তাড়াতাড়ি দরজা খুলে। কে জানে জুতো জোড়া ফিরে এলো নাকি? তুকি জানে না এই অদ্ভুত ঘটনার নাম কি, ভূত, অচিত্য আত্মার খেয়াল, বেওয়ারে কোনো লাশের অস্বস্তি, নাকি সম্ভব অসম্ভবে যাতা করে পড়ে থাকা নিছক এক কল্পনা। একজন ডাক্তার হয়ে তো কি জানে বিজ্ঞানের চোখে ভূতের অস্তিত্ব অচল, পৃথিবীতে ভৌতিক অস্তিত্ব নানান মতবাদে আজও বিড়ম্বিত, কিন্তু তারপরে তো কি ভূত নামক অদৃশ্য সেই ছায়ামূর্তিটাকে দেখতে গিয়ে, বুঝতে গিয়ে, জুতাজোড়ের মানে খুঁজতে গিয়ে মনের চোখ বেঁধে আজও পিছু হাটে একেবারে প্যালিওলিথিক আদিম যুগে। আপনারা শুনছেন কুয়াশা ব্রট টু ইউ বাই ইগনোর ফ্রেম আ ওয়ার্ল্ড অফ গ্রেট টেস্ট। আর এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনছিলেন, নামটি আগেই বলে দিয়েছি, আবারও বলছি, সেই গল্পের নাম ছিল ভূতরে জুতা। আর লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা, আর নাট্যাংশ পরিচালনা ছিলেন অনিকা চৌধুরী প্রিয়ন্তী, এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। এবং জানিয়ে দিচ্ছি এখন ভূতরে জুতার বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। বন্যার চরিত্রে ছিল মিথুন, তুকির চরিত্রে রেহান, মুনের চরিত্রে প্রিয়ঙ্কী, জাফরের চরিত্রে শুদ্ধ, মতিনের চরিত্রে পুলক, ভানু সাহেবের চরিত্রে কার্তিক, তকির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মেঘনা। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে আবার একই সময় হাজির হচ্ছি কুয়াশা এক্সপ্রেস ও কুয়াশার আরো একটি গল্প নিয়ে। আপনারা এতক্ষণ ছিলেন কুয়াশায় ব্রট টু ইউ বাই এগ্রো আইসক্রিম। আমি আরজে শারমিন আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।
Exclusively on FusionBD.com.